feel the real fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস, সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান্দ হরওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান্দ হরওয়ার্ল্ডের আজকের থার্সডে নাইটের 181তম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো এবারের এপিসোডেও আপনাদের পাঠানো 6টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা সত্য ভয়ের ঘটনা আমাদেরকে লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন afnandhorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, afnandhorrorworldbd afnandhorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়েও স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, ঘটনা কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আফনান্দ হরওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিওর লাইক বাটনও প্রেস করতে ভুলবেন না, ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে অনেকের কাছে আমরা আমাদের এই ঘটনাগুলো পৌঁছাতে পারি যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন। তাহলে তারাও তাদের সাথে ঘটে যাওয়া বা তাদের জানা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে ইমেল করতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা আমাদের এবার এপিসোডের প্রথম ঘটনায় চলে যাব। আর প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ নাজমুল হক রাসেল। ওনার বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ছনাটি গ্রামে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত অনেকগুলো ঘটনার একটা মিলিত রূপ, কারণ একটি নির্দিষ্ট জায়গা সম্পর্কে উনি ঘটনা পাঠিয়েছেন, যেখানে বহুকাল আগে থেকে যে মৃত্যুর মিছিল শুরু হয়েছিল যা এখনো চলমান রয়েছে। চলুন ঘটনাটি শুরু করি। মূলত এই জায়গাটা, এই জায়গাটা কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার দামিহা ইউনিয়নের মধ্যে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামের নাম হচ্ছে বর্মা। এই বর্মা গ্রাম কেন্দ্রিক এই ঘটনাটি। ওই ইউনিয়নের মধ্যে দুটি গ্রাম রয়েছে যা তারাইল উপজেলা থেকে একদমই বিচ্ছিন্ন, অর্থাৎ কেউ যেদিক দিয়েই যেতে চাক না কেন নদী পার হতেই হবে, আর এখানে কোনো ব্রিজ নেই। রাসেল ভাই উনি 2025 সালের অক্টোবরের 6 তারিখে ওনার বোনের বাড়িতে গিয়েছিলেন শুধু ঘটনা শোনার জন্য, কেননা উনি জেনেছিলেন যে ওই এলাকায় একটা জায়গা রয়েছে, সেখানে অনেক ঘটনা রয়েছে শুধু ওই একটা জায়গাকে কেন্দ্র করে। এরপর সেই বর্মা গ্রামে উনি আসেন। ওখানে আসার আগে অবশ্য গজারিয়াতে ওনার আর এক বোনের বাসায় গিয়েছিলেন আর কি। ওনার যেই বোনের বাড়িতে মূলত উনি যাবেন, বোনদের মধ্যে উনি হচ্ছেন দ্বিতীয়, ওনার 5 বোন রয়েছে। উনি যখন গজারিয়াতে ওনার আর এক বোনের বাসায় গিয়েছেন, তখন মূলত ওনাকে আবার নেয়ার জন্য ওই বর্মা গ্রামের যেই বোন রয়েছে তার হাজবেন্ড আসে ওনাকে নেয়ার জন্য, গল্প হচ্ছিল। তখন ওই এলাকা সম্পর্কে একটা কথা উনি বলে ওঠেন, যেহেতু উনি ওই এলাকারই লোক, উনি বলেন যে ওখানে বিশাল জব্বা পরা মাথাবিহীন একটা অবয়বকে নাকি মাঝে মাঝেই দৌড়ে যেতে দেখা গিয়েছে, এমনকি উনি নিজেও সেটা দেখেছেন। উনি বলেছেন এই জিনিসটা ওই গ্রামের বাচ্চাদেরকে মেরে ফেলে, এক এক সময় এক এক রূপে দেখা গেলেও মূলত অধিকাংশ সময় এই জুব্বা পরিহিত অবস্থায় কিন্তু মাথাবিহীন এইভাবে দেখা গিয়েছে। এই কথা শোনার পর রাসেল ভাইয়ের মধ্যে আরো কিউরিয়াসিটি কাজ করে, ওনার বোনের হাজবেন্ডের সাথে রওনা হন বর্মা গ্রামে। তো আসেন, সেখানে ওনার বোনের সাথে ভালো মন্দ অনেক কথাবার্তা হচ্ছে। এরপরে উনি বলেন যে আচ্ছা, এই গ্রামে নাকি একটা দেও আছে, এর বিষয়ে আপা কিছু বলো। এরপর ওনার বোন অনেকগুলো কথা বলতে থাকেন, ওনার বোনের হাজবেন্ডও তার জানা বিভিন্ন বিষয়গুলো অ্যাড করেন। তো জানা যায় যে প্রতি বছর নাকি এই বর্মাতে 3-4 বাচ্চা পানিতে পড়ে মারা যায়। আর যে বাচ্চাগুলো পানিতে পড়ে মারা যায়, বেশিরভাগ বাচ্চার বয়স 4-5 বছরের মধ্যে। বাচ্চাগুলো নাকি এমন ভয়ঙ্কর ভাবে তাকিয়ে থাকে, মনে হচ্ছে মৃত্যুর পূর্বে এমন কিছু দেখেছে যা মূলত তাদেরকে এমন ভাবে আতঙ্কগ্রস্ত করে দিয়েছিল। হতে পারে যে ওই আতঙ্কের কারণেই তাদের মৃত্যু হয়েছে, অনেকে এটা মনে করেন। আসলে কি তাই, আসলে ব্যাপারটা কি? প্রথমে শুরু করব যেই বোন ওনাকে ঘটনা বলেছে তার সন্তানকে দিয়েই। সাল 2005-6 হবে, তখন ওনার ভাগিনার বয়স 5-6 বছর। তার নাম ছিল মাসুম। ঘটনার দিন ছিল শুক্রবার। বর্মা গ্রামের পাশের যে গ্রাম ছিল ওই গ্রামে মাহফিল ছিল। গ্রামের নাম হচ্ছে সুয়াইর। এই সুয়াইর গ্রাম আর বর্মা গ্রাম একদম পাশাপাশি আর কি। সাধারণত গ্রামে একদম অজপাড়া গায়ে বিশেষ করে যদি কোনো এইরকম মাহফিল হয়, মিলাদ মাহফিল হয়, সেখানে কিন্তু বাচ্চাদের মধ্যে এক ধরনের একটা আনন্দ বিরাজ করে। ওরা দৌড়ঝাঁপ করে, সেখানে খেলাধুলা করে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে শীতকালে সাধারণত ওয়াজ মাহফিলগুলো ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে, কেননা ঝড় বৃষ্টি হয় না এই সময়টাতে। এই জন্য শীতকালে ওয়াজ মাহফিলের প্রচলনটা বহুকাল আগে থেকেই আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে গিয়েছে। ওই গ্রামেও শীতকালে মাহফিল হয়, বিভিন্ন জায়গাতেই হয়। তো তখন ওই গ্রামে, অর্থাৎ সুয়াইর গ্রামে, একটা মাহফিলের আয়োজন করা হয়েছিল। এই রাসেল ভাইয়ের ভাগিনা কোন ফাঁকে যেন তাদের বাড়ির পাশের একটা গর্ত, ওখানে পানি থাকে, ওনারা স্থানীয় ভাষায় সেটাকে ফাগার বলে আর কি, ফাগার। তো ওখানে গোসল করতে গিয়েছে। তবে সে একা না, অনেক বাচ্চা কাচ্চা তার সাথে ছিল। সবাই সবার মানে সবার মতো গোসল শেষ করে এসেছে, কিন্তু রাসেল ভাইয়ের ভাগিনা মাসুম আর ফেরে না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর এই রাসেল ভাইয়ের আপা তার বাচ্চাকে খুঁজতে বের হয়েছেন। অন্যান্য বাচ্চাদেরকে যখন উনি জিজ্ঞেস করেছেন, তখন অন্যান্য বাচ্চারা বলেছে গোসলের সময় তো তাদের সাথেই ছিল, এরপর তো তাকে আর কেউ দেখেনি। তখন তো কান্নাকাটি শুরু হয়ে যায়, সবাই খোঁজ শুরু করে দিয়েছে। এরপর সেই ফাগারে নামা হয়। অনেক খোঁজার পরও না পেয়ে ফেলা হয় জাল। এই জালগুলোকে স্থানীয় ভাষায় সাবা জাল বলা হয় আর কি। দুই দল দুই পাশ থেকে জাল টানতে থাকে, এক পাশ থেকে টানতে টানতে আরেক পাশে নিয়ে যায়। তখন ওই ফাগারে যখন ওই জাল ফেলা হয়েছে, ওই জাল টানার পর এই মাসুমের লাশ পাওয়া যায়। উপস্থিত সবাই স্পষ্ট দেখেছিল যে এই মাসুমের পিঠের উপর 10 আঙ্গুলের কালো স্পষ্ট দাগ রয়েছে। এই যে রাসেল ভাই, তখন তো উনি বেশ ছোট ছিলেন, তখন কিন্তু ওনাদের এলাকায় মোবাইল ফোনের এত প্রচলন হয়নি, যেহেতু 2005-6 সাল। এই জন্য ওই সময় মোবাইল ফোনের ব্যবহারটা গ্রাম অঞ্চলে কমই ছিল। জায়গায় জায়গায় ওই যে টাকা দিয়ে কল করা যেত, এরকম কিছু জিনিস থাকলেও, এরকম কিছু দোকান থাকলেও, মানুষের হাতে হাতে মোবাইল কিন্তু তখনও আসেনি। তো ওনারা খবর পেয়েছিলেন, ওনারা সন্ধ্যার দিকে গিয়েছিলেন, রাসেল ভাই সন্ধ্যার দিকে গিয়েছিলেন তো শেষ দেখা দেখার জন্য। ওনার ভাগিনা মাসুম, মাসুম নাকি দেখতে অসম্ভব রকমের সুন্দর ছিল। নাম যেমন মাসুম, দেখতেও মাসুমের মতোই ছিল। নিরীহ এই বাচ্চাটা অকালে চলে গেল। তার পিঠের উপরে 10 আঙ্গুলের ছাপ। আসলে আমরা কাউকেই অকালে মৃত্যুবরণ করেছে একথা বলি যদিও বা, কিন্তু এটা বলা উচিত নয়, কারণ প্রত্যেকের হায়াত আল্লাহ তাআলা যতক্ষণ রেখেছেন সে ততক্ষণ পর্যন্তই বেঁচে থাকবেন। অকালে মারা যাওয়া এই কথাটা আমরা যদিও বা বলে ফেলি, বাট এটা বলা উচিত নয়। এবার আসি পরবর্তী ঘটনায়। ওনার বোনের দেওরের প্রথম সন্তান, তার নাম হচ্ছে মিনহাজুল। সালটা আনুমানিক 2014 কি 15 সাল হবে বলে ওনারা অনুমান করেছেন। ওই সময় মিনহাজুলের বয়স 2.5 বছর, হাসি খুশি একটা বাচ্চা। এই বয়সের বাচ্চারা কিন্তু দৌড়ঝাঁপ করতে খুবই পছন্দ করে। যেদিন ঘটনা ঘটে সেদিন বাড়ির সবাই মিলে ধান ভাঙাচ্ছিল তাদের খলায়। খলা হচ্ছে যেখানে ধান শুকানো হয়, ওখানে তারা ধান ভাঙাচ্ছিল। মিনহাজুলের মা বাবা এবং মিনহাজুলের একজন মামা তারা এই কাজটা করছিলেন। তাদের সকলের সামনেই কিন্তু মিনহাজুল খেলাধুলা করছিল, দৌড়াদৌড়ি করছিল। হঠাৎ করে মিনহাজুলের মা খেয়াল করে মিনহাজুল সামনে নাই, মাত্রই কিন্তু সামনে ছিল। সে যদি দৌড়েও যায় তাও কিন্তু মিনহাজুলের মা দেখবে, কারণ কিছু সময় পরপরই মিনহাজুলের মা তার দিকে খেয়াল রাখছিল। হঠাৎ করে সে নাই, কোথায় গেল? তখন মিনহাজুলের মা বলছে, মিনহাজুল কই? সবাই তো তখন মিনহাজুলকে খুঁজতে থাকে। তো তারা যেখানে ছিল ওখান থেকে যে ফাগার, ফাগার মানে কিন্তু আবার বিলও বুঝায়, বিল বা খাল এরকম বুঝায়। তো ওই বিলটা 30-40 ফুটের মতো দূরত্বে ছিল। মিনহাজুল তো নাই, তারা তো কাজ বন্ধ করে মিনহাজুলকে খুঁজতে শুরু করলো। তারা এই বিলের সাইডে খুঁজছে, কিন্তু তারা একটা ভয়ঙ্কর দৃশ্য দেখল। দেখল এই মাত্র কয়েক মিনিট এর মধ্যেই মিনহাজুলের লাশ পানিতে ভাসছে। অথচ মিনহাজুলের লাশটা যেখানে পাওয়া গেছে এটা কিন্তু বিলের পানির বেশ ভেতরে, অর্থাৎ সে যে ওখানে ঝাঁপ দেবে এটা সম্ভবই না। সে কিভাবে ছোট মানুষ এত দূরে ঝাঁপ দেবে? আর এটা তো মাত্র কয়েক মিনিটের ব্যাপার হয়েছে, এর মধ্যেও তো এরকমটা হওয়া সম্ভব নয়। তার মা বাবা তো একদম পাগলের মতো হয়ে যায়। তাকে দাফন কাফন করা হয়। এরপর কিভাবে এটা হলো, ডাকা হলো একজন কবিরাজকে। কবিরাজের বাড়ি ছিল তারাইল উপজেলার সেকান্দার নগর ইউনিয়নের সাররং গ্রামের একজন বাসিন্দা। উনি একজন ভালো মানের কবিরাজ ছিলেন। তো কবিরাজ আসন বসিয়েছেন, গ্রামের ভাষায় নাকি ওখানে এই আসন বসানোকে বত্তি বলা হয়। আসন বসানোর পর কবিরাজ তার মতো করে উনি জিন হাজির করার চেষ্টা করেন। ওই কবিরাজের নাকি 7টা জিন ছিল, তারাও বেশ শক্তিশালী জিন ছিল। মূলত প্রথমে তাদেরকে ওখানে পাঠানো হয়েছে, অর্থাৎ ওই ফাগার বা বিলের যে পিশাচটা রয়েছে ওই পিশাচের কাছে পাঠানো হয়েছে। তাকে আমন্ত্রণ জানায় যে কবিরাজ ডাকছে, তুমি আসো। কারণ ওই পিশাচটা নাকি এতটাই শক্তিশালী যে তাকে সরাসরি ডাকা এটা বেশ ঝুঁকিপূর্ণ, আগে তাকে আমন্ত্রণ জানাতে হবে, অন্যদিক থেকে ডাকতে হবে। এরপর সে যদি মনে করে আসবে তো আসলো, কিন্তু আগে আলাদাভাবে আমন্ত্রণ না জানানো হলে তাহলে কিন্তু বিপদ হতে পারে। কবিরাজ তার মতো করে ডাকছে, আর ওইদিকে 7টা জিন অনেক অনুরোধ করার পরও নাকি ওই পিশাচটাকে আনতে পারেনি। ওই 7টা জিন ফেরত আসে, ওই কবিরাজের উপর ভর করে। 7টা জিন বলে যে সে আসবে না, আর 7টা জিন এটাও বলে যে এই মিনহাজুলকে ওই পিশাচটাই মেরেছে। আর এটাও বলে দেয়া হয়েছে যে ঘরে কোরআন তেলাওয়াত করা হবে রেগুলার, ওই ঘরের বাচ্চাদের সে কোনো ক্ষতি করবে না। ওই পিশাচটাকে এই প্রশ্ন করা হয়েছিল, তুমি কেন বাচ্চাদেরকে মারো? সে একটা অদ্ভুত উত্তর দিয়েছিল। সে বলেছিল, বাচ্চাদেরকে মারা নাকি তার একটা নেশা, সে এমনভাবে বাচ্চাদেরকে হত্যা করে এটা করে সে খুব আনন্দ পায়, এটা তার নেশা হয়ে গেছে এবং এই নেশা সে ছাড়বে না। কবিরাজ আরো জানান, অর্থাৎ কবিরাজের জিনেরা তারা জানায় যে মূলত এই ছেলেটা ওই বিলের পানিতে লাফিয়ে পড়েনি এবং সে হেঁটেও যায়নি, চোখের পলকে তাকে বাতাসে ভাসিয়ে নিয়ে পানিতে ফেলে দেওয়া হয়েছিল আর সাথে সাথে তাকে হত্যা করা হয়েছিল। অর্থাৎ মিনহাজ হেঁটে হেঁটে পানিতে যায়নি, তাকে ভাসিয়ে নিয়ে যাওয়া হয়েছিল শূন্যের উপর দিয়ে, যেটা তার মা বাবা একদমই বুঝতে পারেনি। চোখের পলকে ঘটনা ঘটে গেছে। এরপরের ঘটনায় যাই। তো এই যে রাসেল ভাইয়ের যিনি বোন, ওই আপার ঘরের পাশে একজনের ঘর আছে আর কি, সম্পর্কে রাসেল ভাইয়েরও আপা হয়। যেহেতু ভাটি এলাকা, মহিলাদের কিন্তু ধান শুকানোর যে কাজ, এই কাজ যখন কেউ শুরু করেন আশেপাশের মহিলারা এসেও সাহায্য করেন, একে অন্যকে এভাবেই সাহায্য করেন, এটা একটা রীতি। ওই আপা, তারপর তার তিন ছেলে, তার আরো একটা ছেলে ছিল যে ছেলেটাকে উনি কোলে রাখতেন আর কি। বৈশাখ মাসে যখন ধান পেকেছে, ধান কাটা হয়েছে, মারাই করা হয়েছে, ওই ধানগুলো তো আবার শুকিয়ে পানিতে সিদ্ধ করতে হয়। অনেক জায়গায় এটাকে ধান উনা দেওয়া বলে, বড় পাতিলে ধান এবং পানি মিশিয়ে আগুনে তাপ দেওয়া হয়, ধানগুলো সিদ্ধ করতে হয়, এরপর ধান ভাঙাতে হয়। তো বৈশাখ মাস আপা এভাবে ধান সিদ্ধ দিচ্ছিল খলায়, ওনারা যে জায়গাটাতে ধান সিদ্ধ দেন ওটাকে খলায়, মানে খলা বলে আর কি। তো খলায় ধান সিদ্ধ দিচ্ছিলেন, ধান সিদ্ধ দেওয়ার পর থেকে নাকি তার কোলের বাচ্চাটা অসুস্থ হতে থাকে, মানে উনি ধান সিদ্ধ দিয়েছেন এরপর থেকে বাচ্চাটা কেমন কেমন করছে। এরপর ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার কিছু ওষুধ দিয়েছে, ভিটামিন দিয়েছে, কিন্তু কোনো উপকার হয় না। দিন দিন কোলের বাচ্চাটা একদম শুকিয়ে যাচ্ছে, অবস্থা এমন হয় যে তার শরীরে শুধু হাড়গুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে একদম জীবন্ত কঙ্কাল। যেহেতু ডাক্তার কোনো কিছু করতে পারল না, কবিরাজ ডাকা হয়। কবিরাজ আসন বসায়, কবিরাজের জিনেরা এসে কিছু তথ্য দেয়। তথ্যটা এমন যে কোলের ছেলেকে ওই ফাগার অর্থাৎ ওই বিলের পিশাচটা আসর করেছে, আর বাঁচাতে চাইলে নাকি ভোগ দিতে হবে। ওই পিশাচটা এতটাই শক্তিশালী যে কেউ তাকে হাজির করতে পারে না। কবিরাজের জিন মারফত ওই পিশাচকে জিজ্ঞেস করা হয়েছিল যে সে কি চায়। ওই পিশাচটা নাকি বলেছিল, 10 কেজি দুধ একটি মাটির হাড়িতে করে ওই ফাগারের কাছে রাত 12টার সময় নাকি রেখে আসতে হবে। কবিরাজের কথা মতো তার পরের দিন জাওয়ারের যে বাজার রয়েছে সেই বাজার থেকে 10 কেজি গরুর দুধ এনে নতুন মাটির হাড়িতে করে ঠিক রাত 12টার পর রেখে দিয়ে আসে ওই বাড়ির লোকজন ওই ফাগারের কাছে, অর্থাৎ ওই বিলের কাছে। এরপর কবিরাজ কিছু ঝাড়ফুঁক করে দেন, আল্লাহর রহমতে ওই বাচ্চাটা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এবার আসি পরের ঘটনায়। বর্মা গ্রামে একজন কবিরাজ আছে, ভালোই নাম ডাক্তার ওই গ্রামে। উনি চিন্তা করেছেন এভাবে বহুদিন ধরে যে মৃত্যুর মিছিল চলছে, কিছু তো একটা করার দরকার। এভাবে আর কত মা বাবার বুক খালি হবে, কত নিরীহ বাচ্চারা এভাবে বিনা কারণে ওই পিশাচের হত্যাকাণ্ডের শিকার হবে, কিছু তো একটা করা দরকার। উনি মনের মধ্যে এমন বেদনা অনুভব করেছিলেন, উনি বেশ কিছু রিচুয়াল করার চেষ্টা করেছিলেন যে কিভাবে এই বাচ্চাদেরকে বাঁচানো যায়। উনি আরো বড় বড় কিছু হুজুর কবিরাজের কাছ থেকে কিছু বিষয় জেনে এসেছিলেন যে কিভাবে ওর সাথে আসলে মোকাবেলা করা যায়, কিভাবে ওকে এখান থেকে তাড়ানো যায়। ওকে মারাটা অনেক কঠিন হবে, সেটা করা ঠিক হবে না, কিভাবে এখান থেকে তাড়ানো যায়। তো ওরকম একটা পরিকল্পনা উনি করেছিলেন, আর ওনার পরিকল্পনাটা খুব বেশি মানুষের সাথে শেয়ার করেন নাই, উনি এটা নিজের মধ্যেই রেখেছিলেন। এই কবিরাজ গ্রামের লোকদেরকে সাথে নিয়ে গিয়েছে মাছ ধরার জন্য বিলের মধ্যে, বর্ষাকালে যখন বিলে অনেক পানি হয়ে যায় আর কি। ওই বিলের মধ্যে বিশাল বড় একটা মাঠের মতো রয়েছে, শুকনার সময় এটা দেখা যায় আর কি, আর বর্ষাকালে তো এগুলো কিছুই দেখা যায় না, পানিতে টইটুম্বুর থাকে। তো ওনারা এই যে সাবা জাল যেটা দুই পাশ থেকে টানে আর কি, তো এরকম বড় জাল, বড় নৌকা নিয়ে গিয়েছেন। এই নৌকাগুলোতে আসলে মূলত অনেক মানুষ একসাথে থাকতে পারে, বড় বড় জাল তোলা হয়, আর স্থানীয় ভাষায় এই নৌকাগুলোকে কোনা নৌকা বলে, বেশ বড় সড়ো হয় এই নৌকাগুলা। তো কবিরাজ আর অন্যান্য লোকের সাথে সেখানে গিয়েছেন, মাছ ধরা শেষ হলে ওই বিলের মাঝখানে ওই যে মাঠের কথাটা বললাম, এই মাঠের ঠিক বরাবর যে পানি রয়েছে ওই মিডিল বরাবর আর কি, ওই কোনা নৌকাটা নোঙ্গর করে। তখন তো বর্ষাকাল, চারদিকে থই থই পানি, সবাই মিলে ওই নৌকার মধ্যেই ঘুমাবে। তো নৌকার উপরে যেই একটা আমরা যে দেখি যে ছাউনি, এটাকে মূলত স্থানীয় ভাষায় ছই বলা হয়। এই ছইগুলো কিন্তু অনেক শক্ত করে করা থাকে, ওর উপরেও কিন্তু লোকজন ঘুমাতে পারে। তো সবাই নিচে শুলেও এই কবিরাজ উনি উপরে গিয়েছেন এবং সবাইকে বলেছেন যে তোমরা সবাই নিচেই থাকো, আমি একটু উপরে যাই। আকাশে কিন্তু চাঁদ ওরকম ছিল না, হালকা চাঁদের আলো ছিল, মানে একদম পূর্ণিমা এটা বলা যাবে না আর কি, মানে আংশিক চাঁদ যেটা আমরা বুঝি, ক্ষয়ে যাওয়া চাঁদ ওরকম ছিল। সবাই তো ঘুমে, আর কবিরাজ এই সুযোগে উনি গ্রামের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য মুরব্বীদের পরামর্শ অনুযায়ী যেই রুকিয়া শিখে এসেছিলেন সেটা শুরু করেছেন। উনি যে আসলে কি করছেন এটা তো বোঝা যায় নাই, ভেতর থেকে লোকজন তারা ফিল করতেছে যে নৌকাটা মনে হয় দুলছে, আর উপরে কিছু একটা ছটফট করছে, ধপ 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 শব্দ হচ্ছে, কেউ যদি হাত পা ছোটাছুটি করে যেরকম শব্দ হয় ওরকম শব্দ হচ্ছে। ভিতরে সবাই তো সজাগ হয়ে যায়, সবাই আবার ছই থেকে বাইরে বের হয়ে এসে উপর দিকে যখন তাকিয়েছে তখন দেখে একটা ভয়ঙ্কর অবস্থা, ওই কবিরা ছটফট করছে, তার শরীরটা একদম পিচ্ছিল হয়ে গেছে আর মুখ দিয়ে ফেনা পড়ছে। সবাই তো তাকে ধরে ধরে নৌকার ভিতর দিকে নিয়ে যায়। এরপর উনি কথাই বলতে পারছিলেন না, উনি দীর্ঘদিন কথাই বলতে পারেন নাই, সবাই বুঝতে পেরেছিল এটা এই ফগারের পিশাচেরই কাজ, কবিরাজ নিশ্চয়ই কিছু একটা করতে গিয়েছিলেন। পরবর্তীতে ওনার থেকেও বড় কবিরাজ যারা যারা ওনার সম্পর্কে জানতেন যে উনি এরকম একটা কাজ করতে গিয়েছিলেন, তারা বেশ অনেকদিন ধরে তাকে ট্রিটমেন্ট করেছিলেন। এরপর আস্তে 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 উনি ওনার কথা বলার শক্তি ফেরত পান। তবে কিভাবে ওই পিশাচটা আক্রমণ করেছিল এটা উনি বলেন নাই, তবে এতটুকু বলেছিলেন যে উনি বাচ্চাদের বাঁচানোর জন্য ঝুঁকিটা নিয়েছিলেন। তবে আল্লাহর রহমতে ওই নিচ থেকে লোকজন যখন উপর দিকে চলে আসছে, মানে ওই ছয়ের ভেতরে যারা ঘুমিয়েছিলেন চলে আসছে, যার কারণে পিশাচটা তাকে ছেড়ে দিয়ে চলে যায়, তা না হলে ওই সময় তার মৃত্যু নিশ্চিত করে যেত। কোনো একটা কারণে পিশাচটা তাকে পানির মধ্যে নিয়ে যেতে পারছিল না, এটা একটা বিষয়। তবে উনি কিভাবে আক্রান্ত হয়েছিলেন এই ডিটেলস বর্ণনাটা আর কাউকে করেন নাই, দীর্ঘদিন বোবা ছিলেন, পরবর্তীতে উনি ছারফুকের মাধ্যমে বাকশক্তি আল্লাহর রহমতে ফেরত পেয়েছিলেন। তাহলে বোঝাই যাচ্ছে ওই পিশাচটা কত শক্তিশালী। এবার আসি পরবর্তী ঘটনায়। এই রাসেল ভাইয়ের বোনের বর্তমানে তো তিন ছেলে, মাসুম যেই ওনার যে ভাগিনা ছিল ও তো পিশাচের কবলে পড়ে ছোটবেলাতে মারা গিয়েছিল, তো ওই আপার দ্বিতীয় সন্তান তার নাম হচ্ছে রাফি, তার পরের সন্তানের নাম হচ্ছে সোহান। এই সোহান একদিন রাতে দোকান থেকে আসছে, হাতে তার টর্চ লাইট, চার্জার টর্চ লাইট আর কি, হঠাৎ করে সে সামনের দিকে বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শব্দ শুনতে পায়। সে তখন তার লাইটটা যখন দূরে ধরেছে তখন দেখতে মানে তখন সে দেখে যে একটা বাচ্চা, সে দৌড়ঝাঁপ করছে, মনে হলো বাচ্চাটা বিপদে পড়ছে। সে তখন ওই আলোটা ওইদিকে ধরেই দৌড় দেয় যে দেখি বাচ্চাটার কাছে যাই কোনো সমস্যা হলো কিনা। রাত তখন 11টার মতো বাজে আর কি, আর ওই বাচ্চাটার আকার আকৃতি দেখে তার কাছে মনে হয়েছিল বাচ্চাটার বয়স 2.5 থেকে 3 বছরের মতো হবে। সে টর্চ লাইট ধরেই কিন্তু গিয়েছে, মানে টর্চ লাইটটা কিন্তু অন্যদিকে সরায় নাই, ওই বাচ্চার দিকে ধরেই গিয়েছে, মনে হলো বাচ্চাটা ধান ক্ষেতের মধ্যে নেমে গেল। এরপর যখন উনি কাছে গিয়েছেন তখন আর কাউকে দেখেন না, আরে এই 2.5-3 বছরের বাচ্চা এই ধান ক্ষেতের মধ্যে চলে গেল। তখন ওনার কাছে এটাও মনে হলো যে কোনো একটা জিনিস দ্রুত ওই ধান ক্ষেতের ভেতর দিয়ে দৌড়ে চলে যাচ্ছে, মানে এত দ্রুত যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে ওই কিছু কিছু প্রাণী থাকে যেমন বন বিড়াল, এরা কিন্তু এরকম ধান ক্ষেত বা এই টাইপের জিনিসগুলোর ভিতর দিয়ে অনেক দৌড়ে যাওয়ার জন্য পারদর্শী, অনেক জোরে দৌড়াতে পারে। যখন তারা দৌড়ে যায় তখন কিন্তু তারা যেদিক দিয়ে যাচ্ছে উপর থেকে বোঝা যায় যে ওই জায়গার ধানগুলো কিন্তু নড়াচড়া করে। উনি বুঝতে পারেন যে এই জিনিসটা মোটেও স্বাভাবিক কিছু না, তখন দ্রুত বাড়িতে চলে আসেন। তো এই যে সোহান, উনি কিন্তু বিভিন্ন সময় দেখেছেন যে তার বাড়ির উপর দিয়ে অদ্ভুত ধরনের আলো চলে যায়, বিলের এক মাথা থেকে আসে অপর মাথায় চলে যায়, তবে এই আলোটা সাধারণ কোনো অগ্নিপিণ্ড বা আলোকপিণ্ড না, গোলাকার বা ফুটবলের মতো কোনো আলোকপিণ্ড না, এগুলো এরকম যে মনে হচ্ছে মার্বেল সাইজ, এক একটা জিনিস কোন একটা মার্বেল যদি আলোকিত হয়ে যায়, মানে ছোট ছোট মার্বেলের মতো যদি কোনো লাইট হয়, এগুলো যদি 150-200 একটু একটু দূরে 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 থাকে এবং সেগুলো যদি একটা গোলাকার আকৃতি ধারণ করে, কেমন হয়, কেমন দেখা যায়, মনে হচ্ছে ঠিক এইরকম এইরকম জিনিস এক পাশ থেকে আসে, তাদের বাড়ির উপর দিয়ে উড়ে বিলের অপর পাশে গিয়ে মিলিয়ে যায়। এরকম সে যে একবার দেখেছে দুবার দেখেছে বিষয়টা এরকম না, সে অনেকবার এটা দেখেছে। মনে হচ্ছে যে এগুলো সুন্দর করে আলোকসজ্জা করা, এই জিনিসগুলা খুব পরিকল্পিত ভাবে আলোকসজ্জা করা, ওই জিনিসটাই উড়ে উড়ে চলে যায়। এরপরে এই রাসেল ভাইয়ের আরেকজন ভাগিনা রাফি, তার ঘটনায় আসি। এই ঘটনাটা আরো ভয়ঙ্কর। রাতের বেলা সে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছে, তার জল বিয়োগ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তো ভাগিনারা যেই মেইন ঘরটায় থাকে, ওই মেইন ঘর বাদেও আর একটা ঘর রয়েছে, এটাকে ওনারা আগলা ঘর বলে আর কি। তো ওই রাফি সে ওই রাতে ওই আগলা ঘরে ছিল। তো সে যখন উঠেছে ঘুম থেকে, উঠে ঘুমিয়েই তো ছিল, মানে তখনও কিন্তু ঘুমের যে ঝুল এটা কাটে নাই। তো চোখ ডলতে ডলতেই সে যখন ওই ঘরের দরজা খুলে বাইরে বের হবে, দরজা কেবল খুলবে, এমন সময় মনে হলো দমকা একটা বাতাস এসে ওই ঘরে লাগলো, আর ঘরটা তো টিনের ঘর ছিল, ঝনঝন ঝনঝন করে ঘরটা কেঁপে উঠল। এরপরে সে যেটা দেখলো, এটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ওই আগলা ঘরের উপর দিকে ফাঁকা ছিল, আবার এই ঘরের চৌকাঠ যেটা, এটা নিচ দিকেও ফাঁকা ছিল। সে দেখে কি, চৌকাঠের নিচ দিয়ে দুটো কালো হাত ভেতরে ঢুকে পড়েছে, আবার ওই দরজার উপর দিয়ে আরো দুটো কালো হাত, মানে চারটা হাত ঢুকে পড়েছে। এই চারটা হাত দরজার উপর থেকে, যে দুটো হাত ঢুকেছে, এই দুটো হাত দরজার উপর দিকে ধরেছে, আর চৌকাঠের নিচ দিয়ে যে দুটো হাত ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সে নিচ থেকে আবার ওই দরজাটাকে ধরেছে। এইবার ওই দরজাটা এমন ভাবে নাড়ানো শুরু করেছে, মনে হচ্ছে পুরো ঘর থরথর করে কাঁপছে, ঘরটাই এখন দরজা সমেত উড়িয়ে নিয়ে যাবে। উনি কি করবেন, ভয়ে তো ওনার অবস্থা খারাপ। ওই অবস্থাতে উনি যেটা করেছেন, সাহস করে দরজাটা দুই হাত দিয়ে চেপে ধরে রেখেছেন, যাতে করে দরজাটা ভাঙতে না পারে। উনি ভেবেছিলেন দরজা যদি শুধু ভেঙে ফেলে তাহলে এই ভয়ঙ্কর জিনিসটা ঢুকে পড়বে, মনে হচ্ছে এর চারটা হাত রয়েছে, ওনার কাছে এটাই মনে হয়েছে। আর হাতগুলো কালো কুচকুচে আর ভয়ঙ্কর রকমের, মানে বেশ মোটা সোটা, ওই যে লিক লিকে হাত এরকম না, অনেক মোটা সোটা হাত এরকম মনে হয়েছে। এইভাবে তিন থেকে চার মিনিট এই দরজা টানাটানি করেছে। এরপর মনে হলো হাতগুলো একা একাই সরে গেল, সবকিছু স্বাভাবিক হয়ে গেল। সে তো ভয় আর বের হতে পারে নাই, সে ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। পরবর্তীতে বাড়ির লোকজন আবার ওখানে চলে আসছে, তখন সে দরজা খুলতে ভয় পাচ্ছিল। এরপর সে দরজা খোলে, দেখে যে তার মা আসছে, অর্থাৎ রাসেল ভাইয়ের আপা আসছে। এর মধ্যেই তার প্রচন্ড রকমের জ্বর চলে আসে, সে বলে যে এই এই ঘটনা। পরবর্তীতে কবিরাজ আনা হয়, তো কবিরাজ বলে যদি শুধু দরজাটা একবার খুলতে পারত ওই ভয়ঙ্কর পিশাচটা, তাহলে এই রাফির মৃত্যু নিশ্চিত হয়ে যেত। আল্লাহর রহমতে দরজা খুলতে পারেনি, আর কি এমন হয়েছে এটা বলা মুশকিল, ওই জিনিসটা একে একে চলে গেছে। এই যে রাফির যে জ্বর এসেছিল, এই জ্বরটার কিছুতেই ভালো হয় না, অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে, তারপরও জ্বরের কোনো উন্নতি হয় না। কবিরাজ কাচের প্লেটে কিছু দোয়া লিখে দিয়েছিলেন, উনি বলেছিলেন যে এই প্লেটটা ধোয়ার পর যে পানিটা হবে, এই পানিটা অন্য পানির সাথে মিক্স করে 40 দিন খাওয়াতে। তো যখন এটা খাওয়ানো শুরু হয়েছে, এরপর থেকে রাফির জ্বর একটু 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 করে কমা শুরু করেছে, 40 দিনের মাথায় তার জ্বর একদম ভালো হয়ে যায়। তো কি রকম একটা ভয়ঙ্কর অনুভূতি তার হয়েছিল ওই সময়, প্রিয় লিসেনার্স একবার ভাবুন, যে দুইটা হাত দরজার চৌকাঠের নিচ দিয়ে দরজাকে চেপে ধরেছে, আবার দরজার উপর দিয়ে যে ফাঁকা জায়গা ছিল দুটা হাত ওই দিক দিয়ে ঢুকে দরজাকে চেপে ধরে দরজা টানাটানি করছে, আর ঘরও থরথর করে কাঁপছে। এমন সিচুয়েশনে একটা মানুষের অনুভূতি কেমন হতে পারে? পরের ঘটনায় আসি। যেই আপার ঘটনা বলছি, ওনার শ্বশুর 2009 সালে হজ করেছিলেন। তো 2008 সালের এক বিকেলের শেষ দিকে একদম, অর্থাৎ মাগরিবের কিছুক্ষণ আগে, একটি বিলের পাশে উনি দেখেন কিছু শোল মাছের পোনা। তো শোল মাছের পোনা একসাথে তো অনেকগুলো থাকে, উনি চিন্তা করলেন যে এইটার সাথে নিশ্চয়ই বড় একটা শোল মাছও আছে। আর শোল মাছের পোনা অনেকেই কিন্তু ধরে ফেলেন, যদিও বা এটা ধরা উচিত নয়, কারণ এই এক একটা পোনা বড় হয়ে অনেক বড় বড় মাছ হবে, কিন্তু অনেকেই এই মাছগুলো ধরেন। এই মাছগুলো ধরার জন্য দেখা যাচ্ছে যে কেউ ত্রিভুজ আকৃতির জাল নিয়ে আসেন, অর্থাৎ এই জালগুলো সামনের দিকে চওড়া থাকে, পেছন দিকে চাপা থাকে, মানে ত্রিভুজ আকৃতির জাল। এই জালগুলো দিয়ে এই ধরনের মাছগুলো ধরা যায়। ছোটবেলায় আমি দেখতাম গামছা দিয়ে অনেক সময় এই টাকি মাছের পোনা, শোল মাছের পোনাগুলো অনেকে ধরার চেষ্টা করতো আর কি। এগুলো অনেকে ভাজি করে খায়, শুনি যে খুব মজা লাগে, যদিও বা এটা করা উচিত নয়, কারণ এই মাছগুলো একটা সময় বড় হবে। তো উনি এই জিনিসগুলো ধরার জন্য কি করেছেন, উনি ওই টাইপের জাল দৌড় দিয়ে বাড়ি থেকে নিয়ে আসেন, বাড়ি একদম কাছাকাছি ছিল আর কি। এটাকে ওনারা ঠেলা জাল বলে, অনেক জায়গায় অনেক নাম বলে আর কি, ত্রিভুজ আকৃতির জাল। তো উনি যখন বাড়ি থেকে আবার চলে আসছেন অল্প সময়ের মধ্যে, উনি এসে দেখেন যে ওই পোনাগুলো বেশ খানিকটা দূরে চলে গেছে, এবং এমন জায়গায় চলে গেছে যে ওই জায়গায় যাওয়ার জন্য ওনাকে নৌকা ব্যবহার করতে হবে। তো ওনার নৌকা ছিলই ওইখানে, নৌকায় উঠে পড়েছেন। এরপর উনি ওই দিকটাতে এগোতে থাকেন, উনি আগাচ্ছেন আগাচ্ছেন, উনি যত আগান ওই পোনাগুলো অন্যদিকে চলে যায়, উনি ওই পোনাগুলোর সাথে সাথে নৌকা আগাতে থাকেন। কোনোভাবেই উনি জালটা দিয়ে ওগুলোকে ধরতে পারছিলেন না বা কাছাকাছি যেতে পারছিলেন না, উনি একটা মোহের মধ্যে পড়ে যান। হঠাৎ করেই উনি ফিল করেন ওনার নৌকা ডানে একবার দোলে, বায়ে একবার দোলে, অথচ ওখানে কোনো ঢেউ নাই, ডানে দোলে বায়ে দোলে, উনি ওনার শরীরের ব্যালেন্সই রাখতে পারছিলেন না, মনে হচ্ছে এখনই পানিতে পড়ে যাবেন। নৌকাটা এমন ভাবে দুলুনি দিচ্ছে মনে হচ্ছে যখন ডান পাশে কাত হয় এখনই এর মধ্যে পানি ঢুকে যাবে, বাম পাশে যখন কাত হয় এখনই পানি ঢুকে যাবে। উনি তো কোনোভাবে শরীরে ব্যালেন্স রাখতে পারছিলেন না, উনি বুঝতে পারলেন কোনো ঢেউ ছাড়া নৌকাটা এভাবে দুলছে, নিশ্চয়ই এখানে অন্য কোনো সমস্যা রয়েছে। উনি দোয়া দরুদ পড়া শুরু করলেন, উনি আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে নৌকার উপরে উপর হয়ে শুয়ে পড়লেন। উপর হয়ে শুয়ে নৌকার ভেতরে আর আর এইভাবে কাঠ থাকে, আমরা নিশ্চয়ই নৌকার ভেতরের যে পাটাতনগুলো আছে সেগুলো দেখেছি, এই পাটাতনগুলো কিন্তু কাঠের উপরে থাকে। তো উনি কি করেছেন, দুই হাত দিয়ে একটা কাঠ ধরেছেন শক্ত করে, আর ওনার দুই পা আর একটা কাঠের নিচ দিকে ঢুকিয়ে দিয়ে বডিটা খুব শক্ত করে নৌকার উপর রেখেছেন। উনি চিন্তা করছেন যাই হোক নৌকা যদি ডুবে যায় সে হিসাব আলাদা, কিন্তু কোনোভাবেই পানিতে এখন নিজে থেকে লাফ দিয়ে সাঁতরে তীরে ওঠার চেষ্টা করা যাবে না, আর পানিতে পড়া যাবে না। নৌকা ডুবে গেলে নৌকার সাথে ডুবে যাব, কিন্তু কোনোভাবে পানিতে পড়া যাবে না। উনি ওইভাবে শরীরটাকে নৌকার সাথে একদম লাগিয়ে নিয়ে শক্ত করে আছেন। একটা পর্যায়ে দুলুনি এমন পর্যায়ে পৌঁছালো যে যখন ডান পাশে দোলে ডান পাশের পানি নৌকার মধ্যে ঢোকে, বাম পাশে যখন দোলে বাম পাশের পানি নৌকার মধ্যে ঢোকে, এইভাবে নৌকার মধ্যে পানি ঢুকতে লাগলো। এরকম চলছে, নৌকার ভিতরে অল্প সময়ের মধ্যেই বেশ খানিকটা পানি ঢুকে পড়েছে। এমন সময় হঠাৎ করে হয় কি যে দূর থেকে একটা নৌকা আসছে, আর ওই সময়ে দূর থেকে বলছে এ নৌকার ভিতরে কে রে। তখন উনি চিৎকার দিয়ে ওনার নাম বলেন যে আমি। এর মধ্যে কি হয়, আজান দিয়ে দেয় মাগরিবের আজান, আর তখনই নৌকার দুলুনি থেমে যায়। উনি আবার দূর থেকে দেখছিলেন যে নৌকাটা অস্বাভাবিকভাবে দুলছে, উনি চিন্তা করলেন কি ব্যাপার নৌকার মধ্যে কে দোলে কেন, এই জন্য উনি আবার চলে আসছেন। যখন ওই লোকটা কাছাকাছি আসছেন তখন ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা, মনে হলো এই নৌকাটা কে যেন এমন ভাবে ধাক্কা দিল, এক ধাক্কায় ওনার নৌকাটা একদম তীরে এসে নৌকার সামনের অংশ মাটি ভেদ করে, অর্থাৎ মাটির উপর দিয়ে নৌকার কিছুটা অংশ ডাঙার উপর চলে এসেছে। ডাঙা থেকে ওনার নৌকাটা প্রায় 100 থেকে 150 হাত দূরে ছিল। হঠাৎ করে আচমকা এমন গতিতে নৌকা চলা শুরু করেছে, মনে হচ্ছে নৌকাটা নিচ থেকেই কেউ ছুঁড়ে দিয়েছে উপরের দিকে, এমন একটা অবস্থা। যদিও পানির উপর দিয়ে গিয়েছে কিন্তু এত দ্রুত গতিতে, স্পিডবোটও চলতে পারে না, এত দ্রুত গতিতে এই জিনিসটা হয়েছে, এবং ওই সময় আশেপাশে অনেক মানুষই সেটা দেখেছে। শুধু যে ওনারা একাই ছিলেন বা ওই যে শুধু একজন নৌকা নিয়ে দূর থেকে আসতেছিল বা উনি ওখানে ছিলেন তা না, ওই সময় তীরে অন্য লোকজন ছিল, তারাও কিন্তু এত দ্রুত গতিতে নৌকাটা আচমকা এইভাবে এসে ডাঙাতে হিট করেছে এটাও তারাও দেখেছেন। যখন এরকম ঘটনা ঘটে তখন উনি শুধু বলেন যে কেউ আমাকে ধরো, এই বলার পর পরই উনি নৌকার উপরেই পড়ে যান। আশেপাশের লোকজন ছিল, ধরাধরি করে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর ওই কবিরাজ ডাকা হয়, তো কবিরাজ আসেন। আসার পর কবিরাজ তার জিনদেরকে ডাকেন। সেই জিনেরা জানায় যদি নৌকাটা ডুবিয়ে ফেলতে পারত, মূলত উনি এমন ভাবে নৌকার সাথে টাইট হয়েছিলেন যার কারণে তাকে পানিতে ফেলা যাচ্ছিল না, এই জন্য আরো বেশি করে দোল দিয়ে নৌকার মধ্যে পানি ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল, নৌকা যদি ডুবিয়ে ফেলতে পারত বা উনি যদি পানিতে পড়ে যেতেন তাহলে নিশ্চিত উনাকে মেরে ফেলত। কেন কি কারণে ওই পিশাচটা তার পিছু নিয়েছিল এটা বলা যায় না, তবে সবাই এতটুকুই জানে কোনো শিশুকে হত্যা করা বা অন্য কোনো মানুষকে হত্যা করা এই পিশাচটার একটা নেশা, কোনো কারণ ছাড়াই সে সবাইকে হত্যা করে। এরপরে আসি পরের ঘটনায়। সালটা 2023 হবে বলে রাসেল ভাই অনুমান করেন। এই যে যে ফাগার মানে বিল, এগুলো কিন্তু বছরের একটা সময় শুকিয়ে যায়, যখন পানি কমতে থাকে বিশেষ করে শীতকালে, তখন কিন্তু বিভিন্ন জায়গায় পানি শুকিয়ে যায়, অনেক জায়গায় একদম ঘাস হওয়া শুরু হয়। তখন হয় কি, গ্রামের লোকজন যাদের ঘরের মাটির দোয়া বা মাটির মেঝে, এই মাটির মেঝেগুলো দেখা যাচ্ছে যে ফেটে যায় বা কোনো কারণে মাটি খসে গেছে কোনো জায়গা থেকে, তখন কিন্তু শক্ত মাটির প্রয়োজন হয়। তো এই জন্য অনেকে কি করে ওই বিলের নির্দিষ্ট জায়গা থেকে কিছু মাটি আনে, আর ওইখানে নাকি একটা জায়গায় লাল মাটি পাওয়া যায়। এই লাল মাটিগুলো যেমন শক্ত হয়, আর এই লাল মাটি দিয়ে যদি ঘরের মেঝে বা ডোয়া লেপে দেয়া হয় তখন বেশ সুন্দর দেখায়। তো এই লাল মাটি আনার জন্য দুই মেয়ে এবং তার মা তারা গিয়েছিলেন সেই বিলের মধ্যে। তো দেখা যাচ্ছে যে ওখান থেকে আরো বেশ কয়েকজন লোক মাটি নিয়েছে, ওই জায়গাটা একটা গর্তের মতো হয়ে গেছে, বেশ গর্তই হয়েছে। যেহেতু ওই জায়গা গর্ত হয়ে গেছে তো দেখা যাচ্ছে যে ওইখান থেকে যারা মাটি নিয়েছেন, যত মাটি নিয়েছেন নিচে দেখা যাচ্ছে যে এই লাল মাটির পরিমাণটা আরো বেশি মনে হচ্ছে, লাল লালচে ভাবটা আরো বেশি। এই কারণে ওনারা নতুন করে কোথাও কোদাল দিয়ে মাটি কোপাতে যান নাই, চিন্তা করলেন যে এর ভিতরে নেমেই আমরা মাটি তুলি, যেহেতু মাটিটা বেশি লালচে দেখাচ্ছে এই মাটিটা ভালো হবে। তখন দুই মেয়ে ওর মধ্যে নামে, মা উপরে আছে, তো দুই মেয়ে মাটি কুপিয়ে ঝাঁকার মধ্যে ভরে উপর দিকে মায়ের হাতে দিয়ে দেয়, মা আবার এটা সরিয়ে নিয়ে যাচ্ছে। তো এভাবে মাটি ওনারা এক জায়গা রাখছেন, যতটুকু লাগে তোলার পর একসাথে ওনারা নিয়ে যাবেন, এরকমটাই পরিকল্পনা আর কি। আর ওই সময় ঘটে ভয়ঙ্কর একটি ঘটনা, চতুর্দিক থেকে মাটি এসে এই দুই মেয়ের গায়ের উপরে পড়ে। ওই সময় তো মা চিৎকার চেঁচামেচি শুরু করে, আশেপাশের লোকজন ছিল তারা দ্রুত চলে আসে, তারা আসার পর মাটি সরাতে থাকেন, সরাতে সরাতে মোটামুটি অল্প সময়ের মধ্যেই ছোট মেয়েকে বের করা যায়। সে বেশ আহত হয়ে গেলেও তার দম ছিল, ওইভাবে মারাত্মক কোনো ক্ষতি হয় নাই, কিছুটা আহত হয়েছে, তবে মাটির যে চাপটা, এই চাপটা পাওয়ার কারণে তার পিঠে হাতে পায়ে মোটামুটি চাপ লেগেছিল আর কি। কিন্তু সমস্যা হয়ে গেল এই যে বড় মেয়ে, এই বড় মেয়েকে সহজে বের করা যাচ্ছিল না, মাটির একদম নিচে চাপা পড়েছে। তারা দ্রুত মাটি সরাচ্ছেন লোকজন মিলে, আর ওই জায়গাটা তো গর্ত এমন ভাবে ছিল বেশি লোকজন ভিতরে নামতেও পারছিলেন না। প্রায় 15-20 মন মাটি এই বড় মেয়ের শরীরের উপরে পড়েছে। তো অনেক কষ্টে আল্লাহর রহমতে বড় মেয়েকে বার করা হয়, তখনও বড় মেয়ের দম আছে, তবে বোঝা যাচ্ছে তার হাত পা বিভিন্ন জায়গায় এমন ভাবে ভেঙে গেছে যে কেঁচো যদি একটা লাঠির উপরে নেওয়া হয়, কেঁচো কিভাবে ঝুলে থাকে মনে হচ্ছে ওর বডির বিভিন্ন জায়গায় এমন ভাবে ভেঙে গেছে যে সেগুলো একদম কেঁচোর মতো ওই অংশগুলো ঝুলছে, এমন ভাবে ভেঙে গেছে। দ্রুত হসপিটালে নেওয়া হয়, তো সেখান থেকে আবার ময়মনসিংহ সদর হসপিটালে রেফার করা হয়, সেখানে নিয়ে আসা হয়। তার যখন জ্ঞান ফেরে তার অবস্থা সময় খুব খারাপ ছিল, হাড়গুলো এমন ভাবে ভেঙে গিয়েছিল যে তার সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই দুরূহ ব্যাপার ছিল, সবাই বুঝতে পেরেছিলেন। তো তার যখন জ্ঞান ফেরে সে বলে যে মাটি যখন ভেঙে পড়ে সে চোখের সামনে একটা সাদা অবয়ব দেখেছে, জাস্ট খালি এতটুকুই মনে আছে। এরপরে সে যখন মাটির নিচে পড়ে তখন তার কাছে মনে হচ্ছিল কে যেন তার বডিটাকে একদম চাপ দিয়ে দুমড়ে মুচড়ে গোল করে ফেলছে, ফুটবলের মতো করে ফেলছে। মাটির নিচে পড়ার পর তার তো হুঁশ ছিল, দম ছিল, কিন্তু তার কাছে মনে হচ্ছিল কেউ তাকে চাপ দিয়ে একদম গোল ফুটবলের মতো করে ফেলছে, এমনটা মনে হয়েছিল। আল্লাহর রহমত অল্প সময়ের মধ্যে তো তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে, আর কয়েক মিনিট হলে হয়তো সে মারা যেত, তবে সে সাত দিন হসপিটালে ভর্তি থাকার পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। সে কিন্তু বিবাহ উপযোগী একটা মেয়ে ছিল, তার বিয়ের কথাবার্তাও চলছিল। এই সাত দিন হসপিটালে থাকার ভিতরে সে তার মাকে বারবার বলেছে যে আমার ছোট বোনকে দেখে রেখো, আমার মনে হয় আমি বাঁচব না, আমি চলে যাব, আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। সাত দিন সে মোটামুটি যাদের সাথে কথা বলেছিল সবার কাছে দোয়া চেয়েছিল, সাত দিন পর মেয়েটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছিল। মেয়েটা বড় মেয়ে ছিল আর কি, দুই মেয়ের মধ্যে বড় ছিল। এর পরের ঘটনায় আসি। এই ঘটনাটা 2022 সালে ঘটেছিল। তো দাদির কাছে তার এক নাতি থাকে আর কি, নাতির মা বাবা থাকে ঢাকায়। হঠাৎ একদিন দাদি স্বপ্নে দেখে একটি অভাব তাকে বলছে, কাল জোহরের ভেতর আমাকে ভোগ দিবি, আর ভোগ হিসাবে আমাকে একটি গরু দিবি, আর নয়তো তোর নাতিকে কিন্তু নিয়ে যাব। উনি তো স্বপ্নটা দেখেছেন, কি দেখলেন না দেখলেন নিজেও বুঝতে পারছেন না, বৃদ্ধ মানুষ। সকাল হলো, সকাল 9টার দিকে খবর আসলো তার নাতি পানিতে পড়ে মারা গেছে। কিভাবে কি হয়ে গেল? উনি কিন্তু স্বপ্ন দেখার পর যে প্রিপারেশন নিবেন, গরু দিবেন কি দিবেন না এরকমও চিন্তাও করেন নাই। হয়তো ওই অভাবটা বুঝতে পেরেছিল, তার কোনো প্রস্তুতিই নাই, সে এটাকে পাত্তাই দেয় নাই, এই জন্য জোহর পর্যন্ত আর অপেক্ষা করে নাই, তার আগেই ওই বাচ্চাটাকে মেরে ফেলেছে। এবার আসি পরবর্তী আরেকটি ঘটনায়। তো পানি যখন কমে আসে, বিলের বিভিন্ন জায়গায় তো পানি আর থাকে না, কিন্তু যেই জায়গাগুলোতে পানি থেকে যায়, অনেকে এটাকে গাঁথা বলে বিভিন্ন জায়গায় এরকম বলে আর কি, যেখানে একটু গর্ত টাইপের জায়গা থাকে আর কি, তো কিছু কিছু জায়গায় মোটামুটি পানি থেকে যায় বেশি গভীর হওয়ার কারণে ওই জায়গাগুলো। তো রাতের বেলা নাকি অনেকেই এক ধরনের একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পান, মনে হচ্ছে গরু বা মহিষ পানির উপর ঝাঁপিয়ে পড়লে এক ধরনের শব্দ হয় না, মনে হচ্ছে ওরকম শব্দ হয়, মনে হচ্ছে কেউ পানির মধ্যে খেলছে, কিন্তু ওখানে গেলে আর কোনো শব্দ পাওয়া যায় না। এই 2026 সালের কথা বলছি, এখনো নাকি এই শব্দটা হতে থাকে রাতের বেলা। আরেকটা ঘটনা রয়েছে, যেমনটা শোনা যায় আর কি, সেটা হচ্ছে যে কিছু লোক ওই বিলের মধ্যে কোমর পর্যন্ত পানিতে নেমে জাল ফেলেছে, জাল ফেলে তারা আবার উঠে আসবে, তো উঠে যখন আসছে একটা জায়গায় এসে তারা আটকে যায়, সবাই একসাথে আটকে যায়, তারা কোনো কিছুতেই আসলে মানে উপরে উঠতে পারছে না, মানে কোনোভাবেই তারা উপরে উঠতে পারছে না, মনে হচ্ছে তাদের পা একদম পানির মধ্যে আটকে গেছে। এদিকে উপরে কিছু লোকজন আছে, তারা জিজ্ঞেস করছে কি ব্যাপার, তোমরা ওখানে দাঁড়ায় আসো, ওঠো না কেন? তখন তারা বলে যে আমরা তো আটকে গেছি, কিসে যে আটকাইছি আমরা বলতে পারি না, আমরা তো উপরে উঠতে পারতেছি না। তখন উপরের লোকজন নিচে নেমে তাদেরকে টেনে তোলে। এইরকম ঘটনা সেখানে ঘটেছে। আর বাচ্চাদের মারা যাওয়ার যে ব্যাপারটা, এগুলো তো কমন বিষয়, সবাই বুঝতে পারে যে প্রত্যেকটা বাচ্চার মৃত্যুর সাথে, বিশেষ করে যেগুলোতে বোঝা যায় যে অস্বাভাবিক মৃত্যু, সেখানে ওই ভয়ঙ্কর পিশাচের হাত রয়েছে। আরো বেশ কিছু ঘটনা তো চলমান থাকেই, ওখানে বহু বাচ্চা মারা গেছে, বহু বাচ্চা, তা 100 উপরে হবে আনুমানিক। সুতরাং এতগুলো ঘটনা আসলে বলাটাও খুব দুরূহ ব্যাপার। 2020 সালের একটি ঘটনা আমরা বলবো, এই বর্মা এবং গজারিয়া, এর মাঝখানে তো এই বিলটা, বর্মা গজারিয়া গ্রামটা পাশাপাশি, গ্রামটা লম্বা হয়ে চলে গিয়েছে, খালটা মূলত এই দুই গ্রামকে ভাগ করেছে, মানে এর এপার ওপার হচ্ছে গ্রাম। যদি বর্মা, এই বর্মা গ্রামটা যদি আধা কিলোমিটার হয় লম্বায় বা এরকম কিছু, এই আধা কিলোর পর থেকে গজারিয়া, আর মাঝখানে আছে ওই বিলটা বা ওই ফগারটা। তো গজারিয়ার মানুষ ঠিক করে যে ওইখানে একটা মাদ্রাসা করবে, ভিতরে বিলের মাঝখানে মাটি ফেলে, ওই ড্রেজার দিয়ে বালু বা মাটি ফেলে ভরাট করে ওখানে একটা মাদ্রাসা করবে। সেই মোতাবেক এক্সকেভেটর অর্থাৎ ভেকু মেশিন নিয়ে আসা হয়। এরপরে একটা সমস্যা বেঁধে গেল, এই এক্সকেভেটরের যে সামনের অংশ সেটা দিয়ে তো মাটি তুলতে হয়, মাটি ফেলতে হয়, এই সামনের অংশটা এই মাটির মধ্যে যে ঢুকলো আর এই সামনের অংশটা ওঠে না, কোনোভাবেই ওঠে না। চার দিন চেষ্টা করা হলো, সামনের অংশ আর ওঠে না। তখন যারা এই মাদ্রাসার উদ্যোক্তা ছিলেন তারা পরামর্শ করলেন যে ভালো হুজুর ডেকে ওই পিশাচটাকে হাজির করতেই হবে। ওই পিশাচটাকে কিন্তু হাজির করা অত্যন্ত কঠিন ব্যাপার, তবে এই প্রথমবারের মতো ওই পিশাচটাকে হাজির করা আসলে পসিবল হয়, ওই পিশাচটা হাজির হয়। তখন উপস্থিত লোকজন জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কেন কাজটা করতে দিচ্ছেন না। তখন ওই পিশাচটা নাকি বলে এটা আমার পথ। তখন নাকি ওর ভিতর থেকে একজন হুজুর বলে যে তুমি অন্য কোথাও চলে যাও, এখানে আমরা মাদ্রাসা করব। উত্তরে নাকি ওই পিশাচটা বলে এই বেটা তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে, আমি কোথায় যাব কি না যাব। এরপরে ওনারা বুঝতে পারলেন যে বিষয়টা এভাবে সমাধান হবে না। তখন উপস্থিত যে আলেমরা ছিলেন তারা খুব সুন্দর করে তাকে বুঝান যে দেখো এখানে বাচ্চা কাচ্চারা লেখাপড়া করবে, কোরআন হাদিস শিখবে পড়বে, তুমি না হয় অন্য সাইডে চলে যাও, এখানে মাদ্রাসাটা করতে দাও, কোনো ক্ষতি করো না। একটা পর্যায়ে নাকি সে রাজি হয়, সে বলে ঠিক আছে আমাদেরও কিছু নিয়ম কানুন আছে, আমরা যেই পথ দিয়ে চলি হুট করেই সেই পথ আমরা ছেড়ে দেই না, এর বিনিময়ে কিছু দিতে হয়, তবে আমি নিজের জন্য কিছু নিব না, এক বস্তা জিলাপি কিনে গ্রামের মধ্যে বিলাই দিবা, আর কিছু দোয়া খায়ের করবা, কোরআন তেলাওয়াত করবা, এটাই ছিল তার শর্ত। এরপর তারা সেটা মেনে নেন এবং সেটা করেন, খুব দ্রুততার সাথে সেটা করেন। এরপর আল্লাহর অশেষ রহমতে এক্সকেভেটর মেশিন দিয়ে কাজ করতে কোনো সমস্যা হয়নি, মাদ্রাসাটা তৈরি করা হয়ে গেছে। তবে একটা বিষয়, এখনো প্রতি বছর বেশ কয়েকটা বাচ্চা মারা যায় রহস্যজনকভাবে। আপনারা একবার চিন্তা করুন যে 20 বছরের বেশি সময় ধরে এই মৃত্যুর মিছিল চলছে, কত মা বাবার বুক খালি হয়েছে এই জায়গাতে, এই বর্মা গ্রামের এই বিলে। এভাবেই কিন্তু মানুষ একটা বিভীষিকাময় একটা বিষয়ের সাথে নিজেদেরকে মানিয়ে নিয়েছে। এই যে শুধু পানিতে আক্রমণ করে বিষয়টা এরকম না, এ নাকি উপরিভাগে এসেও আক্রমণ করে, যেমনটা মিনহাজের ক্ষেত্রে হয়েছিল। এমনকি সুবিধা পেলে ঘরের মধ্যে ঢুকেও আক্রমণ করে, যেমনটা হয়েছিল এই রাসেল ভাইয়ের ভাগিনার বেলায় ঘরের মধ্যে ঢুকে পড়েছিল। এমনকি শোনা যায় যে বাচ্চাদের সাথে মিশে বাচ্চাদের রূপ ধরে তাদেরকে ওই বিলের মধ্যে নিয়ে যায়, এমন অসংখ্য ঘটনা রয়েছে সেখানে, অসংখ্য ঘটনা। প্রত্যেকটা মৃত্যুই একটা ঘটনা, প্রত্যেকটা মৃত্যু নিয়ে একটা একটা করে ঘটনা বলা যায়। তাহলে এত মৃত্যু হয়েছে, কত ঘটনা সেখানে রয়েছে। একটা সময় একটা জায়গায় বেশি গরু মহিষ গোসল করানো হতো, তো রাতের বেলা নাকি সেখান থেকে এক ধরনের শো শো শব্দ হতো, আর সেখানকার পানি নড়াচড়া করত। অনেকেই নাকি ঠিক ওই জায়গাটাতে পানি পাক হওয়া দেখেছে এবং সেখানে শো শো শব্দ হওয়া দেখেছে। আবার মাঝে মাঝে ধপাস ধপাস করে কিছু একটা পানির উপর পড়ছে, অনেক ভারী কিছু, মানে অনেক বড় আকৃতির কোনো পাথর যদি পানির উপর ফেলা যায় কেমন আলোড়ন সৃষ্টি হবে এবং শব্দ হবে, ওই রকম শব্দ হতো ওই জায়গাতে, মানে যেখানে গরু মহিষ গোসল করানো হতো। তারা এরপর ওখানে গরু মহিষ আর গোসল করার নাই, বা অন্য সাইডে নিয়ে গিয়েছিলেন, মানে কোন একটা আলামত বুঝতে পেরেছেন এখানে ভয়ঙ্কর কিছু হতে পারে তাদের সাথে। এখনো এই বর্মা গ্রামে এই জায়গাটি রয়েছে। আপনারা কেউ চাইলে সেখানকার আরো ঘটনা আমাদেরকে লিখে বা রেকর্ড করে ইমেল করতে পারেন। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন কত বছর ধরে এই মৃত্যুর মিছিল চলে আসছে, কত মা বাবার বুক খালি হয়েছে। যারা তাদের আদরের সন্তানকে হারিয়েছেন তারাই জানেন এই ব্যথাটা কত মর্মান্তিক হয়ে থাকে। আমরা চাই না এই মৃত্যুর মিছিল আর দীর্ঘায়িত হোক। ওখানে যিনি আছেন আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন, তার সুবুদ্ধি দান করুন, যেই হাত দিয়ে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে আল্লাহ তাআলা সেই হাতকেই মানুষের রক্ষাকারী বানিয়ে দিন, আমরা এই দোয়াই করি। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 181তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নাশিতুর রহমান নাজমুল। ওনার বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার গোড়ার কান্দা গ্রামে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত ঘটেছিল ওনার জ্যাঠাতো ভাই খোরশেদের সাথে। খোরশেদ ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল 2010-11 সালের দিকে। খোরশেদ ভাই পেশায় একজন কৃষক, কৃষিকাজ করেই মূলত উনি ওনার জীবিকা চালান, এখনো সেই কাজটি করছেন। এর পাশাপাশি উনি আরেকটা কাজ করতেন, কাজের ফাঁকে ফাঁকে অর্থাৎ সুযোগ সুবিধা অনুযায়ী উনি মাছ ধরতেন, তবে এখন আর মাছ ধরেন না। পারিবারিকভাবে ওনারা এই খোরশেদ ভাইকে খুশু ভাই নামেই বেশি ডাকেন। খুশু ভাই যেই জিনিসটা দিয়ে মাছ ধরতেন সেটা হচ্ছে কারেন্ট জাল। ওনাদের বাড়ির পাশেই বেদঘর মাঠ, ধানি জমির মাঠ, আবার বিলও বলা চলে। বৈশাখ মাস থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত পানি থাকে হাঁটু পর্যন্ত, এই বিলেই তিনি মাছ ধরতেন। ঘটনাটা ঘটেছে বর্ষাকালেই। তিনি সন্ধ্যার আগে আগে বিলে গিয়ে জাল পেতে আসতেন, ঘটনার দিনও তিনি জাল পেতেই আসেন, তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। ইচ্ছা ছিল ফজরের আজান হয়ে গেলে তিনি মাছ তুলতে যাবেন, সেই অনুযায়ী উনি উঠেও পড়েছেন। চিন্তা করলেন যে বেশি দেরি হয়ে গেল না তো, কারণ বেশি দেরি হয়ে গেলে কিন্তু মাছ নষ্ট হয়ে যেত বা পচে যেত। ঘটনার দিন রাতে তার যখন ঘুম ভাঙে তখন উনি একটা লাইট নিয়ে বেরিয়ে পড়েন। উনি বাইরে বের হওয়ার পর ফজরের আজান বেশ কিছুক্ষণ শুনতে পাই নাই। উনি ভাবলেন হয়তো আজান আগেই হয়ে গেছে, আশেপাশে মোটামুটি পরিষ্কার দেখে উনি বেরিয়ে যান, ভাবেন হয়তো আজান দিয়ে দিয়েছে, এই একটু পরেই সকাল হয়ে যাবে। উনি ওনার জালের কাছে চলে যান, একটা পাতিল নিয়ে গিয়েছিলেন, মাছ জাল থেকে ছুটাচ্ছেন, পাতিলে রাখছেন, তো এক মাথা থেকে মাছ এভাবে তুলতে তুলতে উনি আগাচ্ছেন জালের অন্য মাথার দিকে, আর পাতিল তো পানির উপর ভেসে রয়েছে, পাতিল উনি সাথে নিয়ে যাচ্ছেন, পাতিলে মাছ রাখছেন। এভাবে তুলতে তুলতে যখন জালের একদম শেষের দিকে চলে আসছেন তখন তিনি লাইটের আলোতে ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পান। খুশু ভাই দেখেন একটা বেটে কালো কুচকুচে অবয়ব, 10-12 বছরের বাচ্চার উচ্চতা যেমন হয় ঠিক তেমন, জালের ওই মাথায় কি যেন করছে। এটা দেখে খুশু ভাই তো উচ্চস্বরে চিৎকার করে বলেছে, এই কেড়ে তুই, যা এখান থেকে, যা যা ভাগ, হই হই যা যা, এই যেরকম শব্দ করে না অনেকে ওই রকম করছে। এখন উনি বুঝতে পেরেছেন ঘটনাটা কি হয়েছে। প্রথমে তো উনি এরকম হুস হুস হই হই যা এখান থেকে এগুলো তো বলতেছেন, কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছেন জিনিসটা আসলে কি। এখানে তো এই সময় কোনো বাচ্চার আসার কথা না। উনি এই যে চিৎকার করছিলেন, কিছু দূরেই একটা টং ঘর ছিল, সেখানে সম্পর্কে মামা হন, তার নাম হচ্ছে আনিস, এই আনিস মামা ঘুমিয়েছিলেন। এই খুশু ভাইয়ের হাঁক ডাক শুনে উনি আবার জেগে গিয়েছেন, উনিও কিন্তু জাল পেতেছিলেন, উনি একটা টং ঘর করেছেন তো ওইখানেই রাতে থাকেন, তো ওই আনিস মামা বুঝতে পেরেছেন যে এখানে কিছু একটা হয়েছে। উনি আবার চিৎকার করে বলছেন, এই কেরে চিৎকার করে, এই শব্দটা আবার এই খুশু ভাই শুনেছেন। মামার ডাক শুনে খুশু ভাই কিছুটা সাহস পান, তখন উনি বলেন, আমি খোরশেদ। তখন আনিস মামা বলেন, ও খোরশেদ তো কি হয়েছে রে। তখন খুশু ভাই বলেন যে, মামা আমি তো বিপদে পড়ছি। তখন আনিস মামা বলেন, এদিকে আগে আসো, আমার কাছে আসো। এই বলে ওই আনিস মামা ওই টংঘর থেকে হাতটা বের করে লাইটটা জ্বালিয়েছেন, মানে লাইটের আলো কোন দিকে এটা উনি বোঝানোর জন্য ওই দিকে উনি আছেন। তো যখন আলোটা জ্বালিয়েছেন ওই আলোর উৎসটা দেখে খুশু ভাই দ্রুত ওইদিকে ছুটে যান। যাওয়ার পর ওই আনিসমা বলছেন যে ভয় পাইছো বেটা? বুঝতে পারছি, কি হয়েছে খুলে বলো তো, ওই সময় চিৎকার করলা কেন? তখন খুশু ভাই সব খুলে বলেন। সব শুনে আনিসমা বলছেন যে ও এই ব্যাপার, ভয় পাইও না, ওই জিনিসটা আমি মাঝে মধ্যে দেখি, ও তোমায় কিছু করবে না, এই মাঝে মাঝে মাছ টাছ খায় এই আর কি, ও এখন পর্যন্ত কাউকে ক্ষতি করছে শুনি নাই, যেহেতু দেখেই ফেলছো এখন আর ওদিকে যাওয়ার দরকার নাই, আজান হইলে তারপরে জালের বাকি মাছ তুলে চলে যাও। তখন খোরশেদ ভাই বলেন যে বলেন কি মামা, ফজর আজান এখনো হয় নাই? তখন আনিসমা বলেন আরে আকাশের দিকে তাকায় দেখো কত চাঁদের আলো, ফজরের আজান এখনো দেয়নি। তখন দুইজন মিলে গল্প গুজব করছিলেন, একটা সময় ফজর আজান হয়, তারপর ওই খোরশেদ ভাই উনি ওনার জাল থেকে বাকি মাছগুলো ছাড়িয়ে নিয়ে বাড়িতে চলে আসেন। তবে আসার পর ওনার সামান্য জ্বর আসলেও সেটা এক দুই দিনের মধ্যে এমনি ভালো হয়ে যায়, আর কোনো সমস্যা হয়নি। তবে বাড়িতে আসার পর উনি এই ঘটনাটা বলেছিলেন, তারপর বাড়ির সদস্যরা গ্রামের কিছু রীতিনীতি অনুযায়ী কিছু চিকিৎসা করে দিয়েছিলেন, যেটা হয় আর কি, ওই যে কোনো লোহা আগুনে গরম করে সেই পানি দিয়ে লবণ দিয়ে খাওয়ানো, ওই যে আমরা বলি না বিভিন্ন ঘটনার মধ্যে যে গরম পানির মধ্যে লবণ দিতে হবে, এর বিরুদ্ধে আবার লোহা গরম করে সেই লোহাটা ডুবিয়ে দিতে হবে, সেই পানি খাওয়াতে হবে, সেই পানি দিয়ে গোসল করাতে হবে, এই যে গ্রামীণ কিছু ট্রিটমেন্ট চিকিৎসা, এটাই ওনার জন্য করা হয়েছিল পরিবার থেকে। এর পরের যে ঘটনাটা, এই ঘটনাটা ঘটেছিল আজিজুল নামে একজনের সাথে, সেও এই নাজমুল ভাইয়ের সম্পর্কে ভাই হয় আর কি, যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। তো এই আজিজুল ভাই এবং তার বাবার সাথে ঘটেছিল, শুধু আজিজুল ভাইয়ের সাথে না, আজিজুল ভাইয়ের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার হরিণকান্দা গ্রামে। ঘটনা কোন সালে ঘটেছিল এটা শুনি বলতে পারেন নাই, তো ওখানে একটা গ্রাম রয়েছে সেটার নাম হচ্ছে ইচাখালী। ইচাখালী হয়ে তাদের গ্রাম হরিণকান্দার বুক চিরে বয়ে গেছে একটা নদ, সেটাকে আবার খালও বলা চলে। ঘটনা রাতে তার বাবা তাকে নিয়ে ওই খালে যান মাছ ধরতে। আজিজুল ভাই প্রথমে যেতে অস্বীকার করলেও তার বাবা এক প্রকার জোর করেই তাকে মাছ ধরতে নিয়ে যান। ওনারা যাওয়ার সময় ঝাঁকি জাল সঙ্গে নিয়েছেন। ময়মনসিংহ জামালপুর অঞ্চলে এই ঝাঁকি জালকে তৈরা জাল বলে নাকি। তো তারা চলে আসেন খালে। আজিজুল ভাইয়ের বাবা আজিজুল ভাইকে ওই জাল ফেলতে বলেন, মানে জাল যেভাবে ছড়ে আর কি, খেও জাল বা তৈরা জাল যেগুলো ছড়ে আর কি, তো ওইভাবে ছুটতে বলেন। খালের পাড় থেকে উনি প্রথমে জাল ছড়েন, জাল টানার পর দেখলেন যে কয়েকটা পুঁটি মাছ উঠেছে আর কি। যে জায়গা থেকে উনি জাল ছুঁড়েছেন সেখান থেকে আসলে তো বেশি একটা সুবিধা করা যাচ্ছিল না, তাই উনি কিছুটা পানিতে নেমে পড়েছেন। নামতে নামতে প্রায় কোমর অবধি পানিতে নেমে পড়েছেন। এবার জাল নিয়ে রেডি, এখন আবার জাল ছুঁড়বেন। এমন সময় ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। আজিজুল ভাইয়ের বাবা দেখেন যে তার পেছনে বাঁশঝাড় ছিল, এই বাঁশঝাড়ের বাঁশগুলো মনে হচ্ছে দুমড়ে মুচড়ে যাচ্ছে, বাঁশের মাথাগুলো নুইয়ে পড়ে মনে হচ্ছে পানিতে ঠেকে যাবে। আজিজুল ভাইকে তো সামনের দিকে আর পেছন দিকে ওনার বাবা, ওনার বাবার ডান দিকের পেছন সাইডে ছিল বাঁশঝাড়। তখন এই আজিজুল ভাইয়ের বাবা এই বিষয়টা কিছুটা আন্দাজ করতে পেরেছেন। আজিজুল ভাইয়ের বাবা তখন আজিজুল ভাইকে বলেন, আজিজ চলে আয় বাবা, আজ আর মাছ ধরতে হবে না। তা আজিজুল ভাই বলছেন, কেন বাবা চলে যাব, মাত্র তো আসলাম, দুই একবার তো জালও ভালো করে ফেলতে পারলাম না, মাছ না নিয়েই বাড়িতে চলে যাব। তখন আজিজুল ভাইয়ের বাবা বলছেন, আজ আর মাছ পেতে হবে না, আয় বাড়ি যাই, পরে তোকে সব খুলে বলছে আর কোনো কথা বলাস না, তাড়াতাড়ি চল। আজিজুল ভাই কিন্তু এই যে কি হলো না হলো এই ঘটনার কিছুই জানেন না, তিনি কোনো কিছুই বুঝতে পারেন নাই, তিনি দেখছিলেন সবকিছু স্বাভাবিক আছে। আর তাছাড়া উনি খালের দিকে মুখ করেছিলেন তো, আর এই ঘটনাটা ঘটেছিল তার পেছন সাইডে, তো পেছন সাইডে হলেও তো কিছুটা আঁচ করার কথা, কিন্তু উনি কিছুই বুঝতে পারেন নাই। আজিজ ভাই তার বাবার কথা মতো বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর ওনার বাবা আজিজ ভাইকে সবকিছু খুলে বললে তখন উনি মাছ না ধরে চলে আসার কারণ বুঝতে পারেন। তখন তার বাবাকে উনি প্রশ্ন করেন যে এত কিছু যে হয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারলাম না, ঘটনাটা কি? তখন ওনার বাবা বলেছিলেন, এই দুষ্ট শয়তানরা এমন কিছু মায়াজাল সৃষ্টি করে যেটা সবাই বুঝতে পারে না, আল্লাহর রহমতে যে বাড়ি পর্যন্ত সহি সালামতে আসতে পারছি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এর পরের ঘটনাটা ঘটেছিল এই নাজমুল ভাইয়ের জ্যাঠাতো ভাইয়ের সাথে, সেই ভাইয়ের নাম হচ্ছে কবির হোসেন। ঘটনাটি যে জায়গায় ঘটেছিল তার একটু বিবরণ দেওয়া জরুরি। ঘটনাটি ঘটেছিল ওনাদের বাড়ির পাশের খালি। এই খালটা এই বেদঘর বিল সহ আশেপাশের তিন চার গ্রামের পানি মোটামুটি এই খালে এসে পড়ে বৃষ্টি হলেই। খালের আশেপাশে আধা কিলোমিটার দূরে দূরে ঘর বাড়ি। ওনাদের বাড়িও 300-400 মিটার দূরে অবস্থিত এই খাল থেকে। খালের চারপাশে শুধু ধানের জমি। ঘটনাটি ঘটেছে এক বর্ষার রাতে। চারিদিকে শুধু থই থই পানি। এই পানির মধ্যেই খালের মাঝে বাঁশ দিয়ে বানা তৈরি করা হয়, মানে এটা মাছ ধরার একটা বিশেষ পদ্ধতি। সেখানে চালি পেতে, মানে মাছ ধরার এক ধরনের ফাঁদ, চালি পেতে মাছ ধরা হতো। বানা এবং চালি এই দুটোই ওই এলাকার সনাতন পদ্ধতিতে মাছ ধরার কৌশল। তো ওনাদের বাড়ির সবাই মিলে এই বানা তৈরি করেছেন। বর্ষায় যখন পানি বেড়ে যায় তখন খালে মিলে অনেক মাছ ধরা পড়ে। তখন মাছ আসলেই অনেক ধরা পড়ছিল ওইখানে, এত পরিমাণ মাছ ধরা পড়ছিল যা নাকি কল্পনারও বাইরে। তখন কবির ভাই চিন্তা করলেন রাতে গিয়ে কিছু মাছ সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসবেন। অনেকগুলো মাছ একসাথে আবার চালিতে থাকলে নষ্ট হয়ে যেতে পারে, বিশেষ করে ছোট মাছ যেগুলো আছে সেগুলো। যে চিন্তা সেই কাজ। উনি আসলেন খালে, চালিতে দেখলেন প্রচুর পরিমাণ মাছ, মাছগুলো সংগ্রহ করলেন। উনি তো খালই নিয়ে গিয়েছেন, সেই খালইতে মাছ নিয়ে চলে আসার সময় ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। ওই বানার পাশে একটা ক্ষেত ছিল। এই ক্ষেতের চারপাশের আইলগুলো উঁচু থাকায় বৃষ্টির পানিতে পুকুরের মতো হয়ে গেছে। ওই ক্ষেতে প্রায় কোমরের সমান পানি জমে গেছিল। ওই ক্ষেতে লাইটের আলো ফেলার পর ওনার চক্ষু চরকগাছ অবস্থা। উনি দেখেন হাজার হাজার বিশাল বড় বড় মাগুর মাছ ওই ক্ষেতের মধ্যে কিলবিল করছে। উনি তখন চিন্তা করলেন যে এত মাগুর মাছ, এগুলো তো রাখারও কোনো জায়গা নাই আমার কাছে, এখন কি করি? মাগুর মাছ তো বেরিয়ে যেতে না পারে, সেই জন্য আমাকে একটা কাজ করতে হবে। এই চিন্তা করে উনি কি করলেন, ওই জমির আইলটা যেখানে যেখানে একটু দুর্বল ছিল বা ভাঙা মতো ছিল আর কি, এগুলো ঠিক করে আটকালেন যেন মাগুর মাছগুলো কোনো ক্রমে ক্ষেতের বাইরে বের হতে না পারে। ভালো করে আটকিয়ে উনি বাড়িতে চলে আসেন। খালই এবং মাছ রেখে উনি আবার বড় একটা ঠেলা জাল সহ পাতিল নিয়ে চলে আসেন এই ক্ষেতের মাগুর মাছ ধরতে। ঠেলা জাল বলতে ত্রিভুজ আকৃতির যেই জালগুলোর কথা আমরা আগের ঘটনাতেও বলেছি বা বিভিন্ন ঘটনাতে আমরা বলি যে পেছন থেকে ঠেলতে হয়, সামনের অংশটা প্রসারিত থাকে, এই জালটা ত্রিভুজ আকৃতির মতো হয় আর কি। তো উনি ওটা নিয়ে আসছেন। তো উনি যখন খেতে আসছেন তখন দেখেন এক তাজ্জব ঘটনা, কিসের মাগুর মাছ, কিসের কি, একটা পুঁটি মাছও এখানে নাই। কবির ভাই তখন ভাবলেন যে এটা কি হইল, এত বড় বড় মাগুর মাছ দেখলাম কোথায় গেল সবগুলো, ক্ষেতের আইলগুলো তো খুব ভালোভাবেই আটকালাম, তাহলে মাছগুলো কোথায় গেল, এত অল্প সময়ের মধ্যে এতগুলো মাছ চলে গেল, ক্ষেত থেকে বের হওয়া শুরু হলেও তো এতগুলো মাছ একবারে উধাও হওয়ার কথা নয়। তখন কবির ভাই কি একটা চিন্তা করে একটা বিড়ি ধরালেন। উনি আবার বাসার থেকে আসার সময় একটা ম্যাচের বক্স আর এক প্যাকেট বিড়ি নিয়ে বের হয়েছিলেন। তো যখন বিড়ি ধরিয়েছেন তখন ওনার হুশ আসে যে আরে সর্বনাশ, আমারে তো আজকে মাইসাদেও ধরছে রে, মাছের লোভ দেখি আমাকে পানিতে নামাইতে চাইছিল, এতগুলো মাগুর মাছ, তা না হলে কিভাবে এখান থেকে এত অল্প সময়ের মধ্যে বের হয়ে যাবে, এগুলো তো মাগুর মাছ না রে। আল্লাহর অশেষ সহমতে তখন কি মনে করে বাসায় চলে গেছিলাম, ওই সময় যদি এই মাগুর মাছ ধরার জন্য পানিতে নামতাম, একটাও যদি ধরার জন্য নামতাম, তাহলে তো এই পানির মধ্যেই আমাকে একদম পুঁতে ফেলত। আল্লাহ বাঁচাইছে। আবার উনি সাথে করে আগুন নিয়ে আসছিলেন, তখনই তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসেন। তবে এই ঘটনায় তার সামনে কোনো ধরনের কোনো অবয়ব আসেনি এবং তার আগমনের কোনো লক্ষণও দেখা যায়নি। ধারণা করা হয় যে কবির ভাইকে মাছের লোভ দেখিয়ে পানিতে নামিয়ে একটা বিপদে ফেলার চেষ্টা করেছিলেন। উনি তো প্রথম ধাপে পানিতে নামেন নাই, দ্বিতীয় ধাপের সাথে আগুন এনেছিলেন, তাই হয়তোবা ওই দেওটা তার কোনো ক্ষতি করতে পারে নাই। তবে কবির ভাই বলেন যে ওই চালির মাছ রাতের বেলা ধরতে গিয়েছিলেন উনি, এই জন্য হয়তোবা এই মেছোটা তার উপর ক্ষিপ্ত হয়ে এরকম একটা মায়াজাল সৃষ্টি করেছিল। এত রাতের বেলা চালিতে মাছ ধরতে যাবেন, সাধারণত ভোরের দিকে সবাই যায়, ওই সময় এই যে টুকিটাকি মাছগুলো ওই মেছো দেওটা খেয়ে থাকে, উনি রাতের বেলা গিয়েছেন, হয়তোবা তার অসুবিধা হয়েছে, এই জন্যই হয়তোবা তাকে এরকম একটা মায়াজালে ফেলে ক্ষতি করার চেষ্টা করেছিল। যদিও বা সে সচরাচর কারো ক্ষতি করে না, তারপরও কোনো কারণে হয়তোবা ক্ষিপ্ত হয়ে গিয়েছিল, কারণ এদের তো আসলে বিশ্বাস করা কঠিন কখন কি করে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নাশিদুর রহমান নাজমুল ভাইকে ওনার পাঠানো চমৎকার কিছু ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইট ১৮১তম আয়োজনের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার, শীতকালে বাংলাদেশে ওয়াজ মাহফিল খুব সাধারণ একটি বিষয়, এটা আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে গিয়েছে। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি বৃহত্তর সিলেট অঞ্চলের নাম করা একজন আলেম এবং ওয়াইজিনের সাথে ঘটেছিল। আর ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি এই হুজুরের একজন আত্মীয়, তার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন। ওনার বাড়ি হবিগঞ্জ জেলার সদর উপজেলার হবিগঞ্জ পৌরসভার অন্তর্গত ৭ নং ওয়ার্ডের রাজনগর কবরস্থান রোডে। উনি মূলত একজন চাকুরিজীবী, সারাদিন অফিস করার পর আসলে চাকুরিজীবীদের পক্ষে বা যারা অনেক কষ্টের কাজগুলো করে থাকেন, অনেক শ্রম যেই কাজগুলোতে আসলে প্রয়োজন হয়, ঘটনা লিখে পাঠানো অত্যন্ত কঠিন এবং ধৈর্যের বিষয়। আপনাদের হর ওয়ার্ল্ডের প্রতি ভালোবাসার কারণে আপনারা এই কষ্ট, ধৈর্য, ত্যাগ যে দিয়ে যাচ্ছেন, এই জন্য আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি মূলত এই শাহিন ভাই ওনার মায়ের মুখ থেকে শুনেছিলেন, আর যার সাথে ঘটেছিল উনি মূলত এই শাহিন ভাইয়ের মামা, ওনার মায়ের আপন মামাতো ভাই, তার নাম হচ্ছে মাওলানা আব্দুল হাই জিহাদি। উনি একজন বড় মাপের মাওলানা ছিলেন। ঘটনাটি যখন তার সাথে ঘটে তখন তিনি অবশ্য মাওলানা হন নাই, স্টুডেন্ট ছিলেন। এই আব্দুল হাই মামার বাড়ি হচ্ছে হবিগঞ্জ জেলার সদর উপজেলার ৮ নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের কলিমনগর গ্রামে। ওই সময়ে ওনার মায়েরও বিয়ে হয়নি, অর্থাৎ শাহিন ভাইয়ের মায়েরও বিয়ে হয়নি। ঘটনার সঠিক সময়কাল বলতে না পারলেও আন্দাজ করা যায় ৬০-এর দশকের কোন একটা সময় হবে, আনুমানিক ৬২ কি ৬৩ সালের দিকে হতে পারে। আব্দুল হাই মামা বয়সের দিক থেকে ওনার মায়ের ২-৩ বছরের ছোট হলেও তারা প্রায় একই সাথেই বড় হয়েছেন। মামা তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি ওনার আম্মুকে সবিস্তারে বর্ণনা করেছিলেন। আব্দুল হাই মামা বেশ প্রাণখোলা মানুষ ছিলেন, আবার অনেক রাগীও ছিলেন। একবার তার রাগ উঠে গেলে সহজে সেটা কন্ট্রোল করা যেত না। এবার মূল ঘটনায় আসি। ঘটনার দিন দিনের বেলাতে মামা ওনার এক আত্মীয়ের বাড়ি, যেটা কলিমনগর থেকে প্রায় ৪-৫ কিলোমিটার দূরে, যাওয়ার একটা পরিকল্পনা করেছিলেন। ওই বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। প্রতিমধ্যে মেইন রোডের পাশে জগৎপুর নামক স্থানে বিশাল একটি কবরস্থান পড়ে। ঘটনাটি মূলত এই কবরস্থানকে কেন্দ্র করে। বিয়েটা যদিও বা পরের দিন ছিল, তবুও মামা আগের দিন বিকেলে সেই বাড়িতে গিয়ে পৌঁছান। মামার তখন বয়স ১৭-১৮ বছর হলেও উনি একজন বিজ্ঞ মানুষ হিসাবে সকলের কাছেই ওই সময় গ্রহণযোগ্যতা লাভ করেছিলেন। উনি একদিকে ছিলেন একজন মাদ্রাসা স্টুডেন্ট, হুজুর, আবার বংশের বড় ছেলে। বিয়ে বাড়িতে আগের দিন যাওয়ার কারণ হলো পরের দিন বিয়ে, তাই বিয়ের দিন কি কি করণীয় আছে, ধর্মীয়ভাবে কি কি নির্দেশনা সেখানে রয়েছে, এসব বিষয়ে আলোচনা করা, তারপর রান্নাবান্না কিভাবে হবে, ব্যবস্থাপনা কিভাবে হবে, এগুলো নিয়ে বাবুর্চিকে নির্দেশনা দেয়া আর এই সমস্ত কাজের সাথে যারা জড়িত আছেন তাদের সাথে পরামর্শ করা, এই জন্যই তাকে আগে থেকেই চলে যেতে বলা হয়েছিল। উনিও সেই অনুযায়ী সেখানে উপস্থিত হন। মামা সহ অন্যান্য মুরব্বীগণ যারা ছিলেন, এই মুরব্বীগণ মিলে যখন আলোচনায় বসলেন, আলোচনা করতে করতে তো অনেক রাত হয়ে গেল, আলোচনার এক পর্যায়ে কোনো একটা বিষয় নিয়ে মামার কথার সাথে বনিবনা হল না, কারণ মামা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিষয়গুলো বলছিলেন। কোনো কোনো মুরব্বী তারা প্রচলিত কিছু রীতিনীতির দোহাই দিয়ে সেই কাজগুলো করতে চাচ্ছিলেন, মামা সেটাতে রাজি হচ্ছিলেন না, মামা বললেন যে এগুলো তো উচিত না। এই বিষয়গুলো নিয়েই বাগবিতণ্ডা শুরু হয়ে যায়। একটা পর্যায়ে মামার তো প্রচন্ড রাগ হয়ে যায়, উনি বিয়ে বাড়ি থেকে রওনা দিয়ে দেন নিজের বাড়ির দিকে। সবাই অনেক অনুরোধ করলেও মামা তো কোনোভাবেই শান্ত হলেন না, উনি রওনা দিয়েই দিলেন। বিয়ে বাড়ি থেকে বের হয়ে আসছেন, রাত ঠিক কয়টা বাজে এটা উনি ওই সময় বলতে পারেন নাই, তবে মামা বলেছেন আনুমানিক রাত 2টার মতো হতে পারে। মেইন রোডে এসে দেখলেন কোথাও কেউ নেই। এখন থেকে এত বছর আগে, অর্থাৎ সেই 62-63 সাল যখন মহান মুক্তিযুদ্ধের আগের সময়, তখন যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল তা তো বোঝাই যাচ্ছে। যেটাকে মেইন রোড বলা হচ্ছে সেটা মূলত 14-15 ফুট চওড়া একটা কাঁচা রাস্তা ছিল, যেটা বর্তমানে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সংযোগ সড়ক। তখন কিন্তু এই রাস্তায় বাস চলাচল করত না, তবে কালে মধ্যে হঠাৎ হঠাৎ দু একটা মালবাহী ট্রাক চলত। দিনের বেলায় মাঝে মাঝে রিক্সা পাওয়া যেত, লোকজন রিক্সা, ভ্যান অথবা পায়ে হেঁটে চলাচল করত। যেখানে দিনের বেলায় রিক্সা পাওয়া যায় না, ভ্যান পাওয়া যায় না, সেখানে গভীর রাতে রিক্সা পাওয়ার তো প্রশ্নই আসে না। মামা ভাবলেন যেহেতু কোনো যানবাহন পাওয়ার সম্ভাবনাই নেই, তাই পায়ে হেঁটেই যেতে হবে, উনি পায়ে হেঁটেই বাড়িতে পৌঁছাবেন, এরকমই চিন্তা করলেন। যেই ভাবা সেই কাজ, পায়ে হেঁটে রওনা দিলেন। মামা কিন্তু অনেক সাহসী একজন মানুষ ছিলেন, ভয় ডর কি জিনিস উনি জানতেনই না, কারণ গ্রামের ছেলেরা গ্রামীণ পরিবেশে থাকতে থাকতে অনেকটাই সাহসী হয়ে ওঠে। এছাড়া মামা ছিলেন একজন মাদ্রাসা স্টুডেন্ট, হুজুর, মনের মধ্যে আলাদা একটা সাহস ছিল, সবসময় কোরআন তেলাওয়াত করতেন। আর মাদ্রাসায় সাধারণত যারা লেখাপড়া করেন ওনারা চেষ্টা করেন শরীরটাকে সবসময় পাক পবিত্র রাখার জন্য, অজু অবস্থায় থাকার জন্য। মামা যখন বিয়ে বাড়ি থেকে বের হয়েছেন তখন তার শরীর পবিত্র থাকলেও অজু ছিল না। তখন বলতে গেলে উনি আসলে ওই সময় অজু করার কথা ভুলে গিয়েছিলেন। সেদিন কিন্তু ছিল ভরা পূর্ণিমা, চাঁদের আলো এত বেশি ছিল অনেক দূর পর্যন্ত খালি চোখেই দেখা যাচ্ছিল। মামার পথ চলতে কোনো অসুবিধা হচ্ছে না, আর এই পথটা তো ওনার চেনাই ছিল। বিয়ে বাড়ি থেকে নির্বিঘ্নে নিজের বাড়ির দিকে উনি আসতে লাগলেন। রাস্তার দুপাশে কোনো বাড়িঘর নেই, দুপাশে শুধু ফসলের মাঠ আর মাঠ। তবে ওই সময় ধান কাটার মৌসুম শেষ হয়েছে, তাই যেদিকে দেখা যায় শুধু ফাঁকা মাঠ দেখা যায়। মামা আস্তে আস্তে যখন ওই যে কবরস্থানের কথা আমরা যেটা বললাম, ওই কবরস্থানের কাছাকাছি চলে এসেছেন, তখন মামা তার পেছন দিক থেকে লোকজন হেঁটে আসার শব্দ শুনতে পেলেন। মামা কিন্তু ভয় পান নাই, মামা একটু থেমে পেছন ফিরে তাকাতেই দেখলেন লাশ সহ একটি খাটিয়া চারজন লোক কাঁধে করে নিয়ে আসছে, আর খাটিয়ার পেছন পেছন সাদা কাপড় পরা একজন মহিলা কেঁদে কেঁদে আসছে। মহিলার চুলগুলো অনেক লম্বা আর এলোমেলো। যারা খাটিয়া বহন করছে তাদের সবার পরনেই সাদা আলখেল্লার মতো পোশাক, আর সবাইকে স্বাভাবিক মানুষের মতোই লাগছে। চাঁদের আলোয় সবার মুখ পুরোপুরি দেখা না গেলেও এগুলো যে প্যারানর্মাল কিছু হতে পারে তা মামা ওই সময় ঘুণাক্ষরে বুঝতে পারেন নাই। মামা বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছেন, যেহেতু সামনে কবরস্থান, লোকজন লাশ নিয়ে দাফন করার জন্য আসতেই পারে। মামা মনে মনে ভাবছেন মহিলাটি হয়তো তার স্বামীকে বেশি ভালোবাসত, তাই তার মৃত্যু সহ্য করতে না পেরে পেছন পেছন আসছে। মহিলারা স্বামী বা সন্তান বা কোনো আত্মীয় মারা গেলে তারা কিন্তু দাফনের সময় কবরস্থানে লাশের সাথে সাধারণত আসে না, এটা তো মামা ভালো করেই জানেন, আর এই রাতে তো আসার কথাও না। এই গভীর রাতে কোনো মহিলা কোনো লাশের পেছনে আসবে এটা কি আসলে ভাবা যায়? ভাবা যায় না। কিন্তু এসব বিষয় কিন্তু তার মনে ওভাবে উকি দিচ্ছে না। ভাবলেন, যাক ভালোই হলো, লোকজন পেলাম, কথা বলতে বলতে কিছুটা পথ তো তাদের সাথে যাওয়া যাবে। আসলে মামা বিয়ে বাড়ি থেকে বের হয়ে আসার পর অনেকখানি পথ একা একা হেঁটে হেঁটে এসেছেন, তাই লোকজন দেখে মনে মনে খুশি হয়েছিলেন। মামা হাঁটার গতি একটু কমিয়ে দিয়ে তিনি অপেক্ষা করতে লাগলেন যাতে করে পেছনের লোকজন তার কাছাকাছি চলে আসে এবং তিনি একসাথে যেতে পারেন। লোকজন যখন কাছে চলে আসলো তখন মামা তাদের উদ্দেশ্য করে বললেন, ভাই এটা কার লাশ, কোন এলাকার লাশ? উনি কোনো উত্তর পেলেন না। মামা ভাবলেন হয়তোবা শুনতে পাইনি, তাই তিনি আবারও জিজ্ঞেস করলেন এটা কোথাকার লাশ, কিন্তু এবারও কোনো উত্তর নেই। মামা আশ্চর্য হলেন, তিনি কয়েকবার বলার পরও তারা কোনো উত্তরই দিল না, লোকজন তাদের মতো করে হেঁটে যাচ্ছে। তখন মামার মনে একটু খটকা লাগলো এবং কিছুটা ভয়ও পেলেন। তিনি যদিও বা খুব সাহসী, কিন্তু তখন কেন জানি তার মনে একটু একটু ভয় লাগতে শুরু করল। মামা এবার একটু দ্রুত হাঁটতে শুরু করলেন যাতে এদেরকে ক্রস করে তাড়াতাড়ি চলে যেতে পারেন। মামা দ্রুত হাঁটা শুরু করতেই দেখলেন তিনি একা দ্রুত হাঁটছেন না, খাটিয়া বহনকারীরাও তার সাথে সমানতালে হাঁটছে। তিনি এক পর্যায়ে দৌড়াতে শুরু করলেন, চিন্তা করলেন দৌড়ে চলে যাবেন এদেরকে ক্রস করে, কিন্তু তিনি যখন দৌড় শুরু করেছেন এরাও তার সাথে দৌড় শুরু করল। মামা বুঝলেন এভাবে এদের সাথে পালা যাবে না। মামা এবার ভালো করে বুঝতে পারলেন তিনি মারাত্মক বিপদে পড়েছেন এবং খারাপ কিছু ঘটতে চলছে তার সাথে। মামা দৌড় থামিয়ে আবার হাঁটতে শুরু করলেন। একটু হাঁটার পর মামা আরো দেখলেন এখন তারা সংখ্যায় চারজন না, কম করে হলেও 10-12 জন হবে। আগে শুধু চারজন মামার সাথে হাঁটছিল, পেছনে একজন মহিলা ছিল। কিন্তু এবারে মামা যেদিকেই তাকান দেখতে পান শুধু আলখেল্লা পরিহিত লোকজন কোত্থেকে যেন উঠে আসছে আর তার চতুর্দিকে ঘিরে ধরছে। এই সময় দেখলেন যে এই লাশ বহনকারী খাটিয়াও উধাও সেই মহিলাও নেই, এখন শুধু পুরুষ অবয়বগুলোই দেখা যাচ্ছে আর তার চারপাশে লোকজন আর লোকজন। আশেপাশে কয়েকজন চেহারা দেখার তিনি চেষ্টা করলেন, চাঁদের আলোয় যতটা দেখা যায় তাতে তিনি বুঝতে পারলেন এদের প্রত্যেকটা চেহারাই ভয়ঙ্কর। মুখমণ্ডল অনেকটা আগুনে ঝলসানো মতো, গায়ের রং কুচকুচে কালো, এটা চাঁদের আলোয় ভালো করেই উনি বুঝতে পারলেন। তবে যেই জিনিসটা মামাকে সবচেয়ে বেশি ভয় লাগায় সেটা হলো তাদের চোখ, স্বাভাবিকের চেয়ে অনেক বড় বড় আর সেগুলো টকটকে লাল, যেন আগুন জ্বলছে চোখের মধ্যে। মামা ডানে বায়ে সামনে পেছনে সব দিকে এদেরকে দেখতে পেলেন। দৃশ্যটা অনেকটা স্কোয়াড করে কোনো ভিআইপিকে নিয়ে যাওয়ার মতো মনে হচ্ছে, উনি একজন ভিআইপি পার্সন, তার চতুর্দিকে এই লোকগুলো তাকে স্কোয়াড দিয়ে বা গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। মামা নিরুপায় হয়ে তাদের সাথে তালে তাল মিলিয়ে হাঁটতে লাগলেন। একবার মামা বাম দিক দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেন, দেখলেন ওগুলো বাম দিকে সরে যাচ্ছে। আবার তিনি ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেন, তখন দেখলেন ওনার সাথে সাথে সেগুলো আবার ডান দিকে সরে যাচ্ছে। এক কথায় মামা যা যা করতে চাইছেন ওইগুলো বুঝে ফেলছে। মামা এবার বেশ ভয় পেলেন। মামা শুরুতে অবশ্য একটা কাজ করেছিলেন, তার যখন সন্দেহ হয় তখনই তিনি তার শরীর বন্ধ করেছিলেন। এই কারণে হয়তো আল্লাহর রহমতে এরা ভয় দেখানো ছাড়া মামার তেমন কোনো ক্ষতি করতে পারছে না ওই সময়। মামা তো তাদের উদ্দেশ্য বুঝতে পারলেন, তারা চাচ্ছে মামাকে এভাবে চতুর্দিক থেকে গার্ড দিয়ে সুবিধা মতো একটা স্থানে তাকে নিয়ে গিয়ে মেরে ফেলবে। মামা কিন্তু জোরে জোরে তখন তেলাওয়াত করতে শুরু করলেন, অর্থাৎ কোরআন তেলাওয়াত করে উনি এই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার চেষ্টা করলেন। মামা আগাচ্ছেন কোরআন তেলাওয়াত করতে করতে। এদিকে এই অবয়বগুলো কিন্তু মামার কাছে ভিড়তে পারছিল না। মামা ভাবলেন এইভাবে আর কতক্ষণ টিকে থাকবেন, পথ তো এখনো অনেক বাকি। তিনি ধরেই নিলেন আজ তার জীবনের শেষ রাত। তবুও তিনি এই বিপদ থেকে বাঁচার উপায় খুঁজতে লাগলেন মনে মনে। তিনি হাঁটছেন আর চারদিকে তাকাচ্ছেন, চারদিকে খোলা মাঠ আর মাঠ। হঠাৎ মামা বাম দিকে বেশ কিছু দূরে একটা কুপি বাতির আলো দেখতে পেলেন। তখন মামা মনে একটা আশার আলো দেখতে পেলেন। আসলে সেখানে একটা লোক কুপি জ্বালিয়ে ক্ষেতের পাশে ডোবায় মাছ ধরছিল, ওই যে যারা রাতে মাছ ধরে কিছু লোকজন থাকে না, ওই রকম আর কি, তাতে মাছ ধরা নেশা, ওই টাইপের একটা লোক ওখানে ছিল। লোকটা খানিকটা দূরে হলেও চাঁদের স্পষ্ট আলোয় ওই লোকটা মামার সাথে যা যা ঘটছে সে আবার এগুলো সব দেখছে। লোকটি বুঝতে পারল যে এই লোকটা বিপদে পড়ছে, অর্থাৎ মামা বিপদে পড়েছেন। লোকটি তখন কি করল, দূর থেকে জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে শব্দ করছেন। এদিকে মামাও জোরে জোরে ওই লোকটার সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে বলতে লাগলেন। লোকটা যেদিক থেকে বলছে সেদিকে অনুসরণ করে মামা দিলেন ওইদিকে দৌড়। আল্লাহর রহমতে এবার কোনো বাধার সম্মুখীন হলেন না, এমনকি তাকে বাধা দিতেও এরা চেষ্টা করেনি। মামা পেছনে না তাকিয়ে লোকটার আওয়াজের দিকে দৌড়াতে লাগলেন। লোকটাও আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার করেই যাচ্ছে। মামা লোকটার কাছাকাছি এসে পেছনে ফিরে তাকাতেই দেখলেন কিচ্ছু নেই, সব পরিষ্কার। এতক্ষণ যে মামার সাথে এত সব ভয়ঙ্কর ঘটনা ঘটছে তার কোনো চিহ্নই নাই। মামা লোকটার কাছে আসতেই লোকটা বলল, ভাই আল্লাহর রহমতে আপনি তো খুব বাঁচা বেঁচে গেছেন, নইলে এমন অবস্থায় তো কারো বেঁচে ফেরার কথা না। আল্লাহর অশেষ রহমত, মা বাবার দোয়া ছিল বলেই বেঁচে গেলেন। ওই লোকটি আরো বলল, সে নাকি শুরু থেকে সব দেখছে। সে প্রথমে খাটিয়া দেখে ভেবেছিল এটা স্বাভাবিক ঘটনা, কিন্তু পরবর্তীতে যখন খাটিয়া উদাও হয়ে গেছে, কোত্থেকে এতগুলো লোক চলে আসছে, তখন উনি বুঝতে পারছেন যে ঘটনাটা কি। তখন মামা আরো কাছাকাছি আসবেন এমন একটা অপেক্ষায় ওই লোকটা ছিলেন। যখন কাছাকাছি আসছেন তখনই আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে উনি ডাকতে শুরু করেছেন। অর্থাৎ মামাকে ডাকেন নাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ডাকছেন। মামাকে ডাকলে হতে পারে যে স্বাভাবিক কথোপকথন যদি হয় তখন ওই লোকগুলো মামার উপর আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে, এই জন্য ভিন্ন একটা পদ্ধতি অবলম্বন করেছিলেন। মামাও বুঝতে পেরেছিলেন। লোকটার কথা শুনে মামা তাকে অনেক ধন্যবাদ জানালেন, লোকটার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন। এরপর লোকটার সাথে ওখানে বসে আরো কিছুক্ষণ গল্পগুজব করে ওই লোকটা মামাকে তার বাড়িতে নিয়ে যায়। বাকি রাতটা ওই লোকটার বাড়িতে মামা কাটিয়ে পরদিন ফজরের নামাজ পড়ে নিজের বাড়িতে ফিরলেন। মামাকে এত সকালে বাড়িতে ফিরতে দেখে নানি অর্থাৎ মামার মা বললেন, যে কি ব্যাপার, তুই না বিয়ে বাড়িতে গেলি, এত সকালবেলা কোত্থেকে আসলি। এরপরে রাতের বেলা যা হয়েছিল সবকিছু তার মাকে খুলে বলেন। নানি তো মামাকে খুব করে বকাঝকা করেন যে এভাবে বিয়ে বাড়ি থেকে চলে আসা উচিত না, কারণ বিয়ে বাড়িতে বিভিন্ন ধরনের মানুষজন থাকে, সেখানে অনেক ময় মুরব্বীরা থাকে, তারা আগের যুগের মানুষ, তাদের চিন্তা চেতনা কালচার তাদের মূল্যবোধ পার্থক্য থাকবেই ইয়াংদের সাথে, এটাই স্বাভাবিক। তাই বলে কি এরকম তাদের সাথে রাগারাগি করে চলে আসতে হবে? তো মামাও বুঝলেন যে আসলে এভাবে চলে আসা উচিত হয়নি। নানি গ্রামীণ যেই চিরাচরিত নিয়ম সেই অনুযায়ী তাকে গোসল করিয়ে লোহা গরম করে পানি খাওয়ালেন। তবে আল্লাহর রহমতে মামার কোনো ধরনের জ্বর বা অন্য কোনো ধরনের সমস্যা হয়নি। ঘটনাটা আপাতত এখানেই শেষ। মামা পড়াশোনা শেষ করে একজন বড় মাওলানা হয়েছিলেন। আশির দশক থেকে নব্বই দশকের মাঝামাঝি মামা হবিগঞ্জ জেলায় ভালো একজন ইসলামী বক্তা হিসেবে সুপরিচিত ছিলেন, বিশেষ করে বৃহত্তর সিলেট অঞ্চলে। আর শাহিন ভাই জানিয়েছেন উনি নিজেও মামার ওয়াজ অনেকবার শুনেছেন। মামার কণ্ঠ অনেক সুন্দর ছিল। সবাই মামাকে মাওলানা আব্দুল হাই জিহাদি নামেই চিনতেন। ১৯৯৬ কি ৯৭ সালে হঠাৎ মামা ব্রেইন স্ট্রোকে মারাত্মকভাবে শারীরিকভাবে পড়ে যান। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ২০১১ কি ১২ সালের দিকে মামা মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে মামার স্ত্রী অর্থাৎ মামি তিনি বলেছেন যে মামাকে নাকি কেউ কালো জাদু করেছিল, কেননা মামার নাম ডাক চতুর্দিকে বেশ ছড়িয়ে পড়েছিল। আর তাকে কালো জাদু করেছিল তার মতোই কোনো একজন ওয়াইজিন, যিনি তার প্রতিদ্বন্দ্বী ছিলেন। হয়তোবা মামার কারণে তিনি বিভিন্ন মাহফিলগুলোতে প্রধান বক্তা হিসেবে দাওয়াত পেতেন না, আগে পেতেন, পরবর্তীতে মামাকে দাওয়াত দেওয়া হতো। এরকম ঘটনা ঘটেছে বলে মামির একটা জোর বিশ্বাস। তো এই কারণেই মামার মৃত্যু হয়েছে বলে মামি মনে করেন। যেহেতু মামি ওনার স্ত্রী, মামি মামার সম্পর্কে আরো বেশি জানেন, তার মৃত্যুর আগে যে লক্ষণগুলো ছিল হতে পারে সেগুলো কালো জাদুর কারণে হয়েছে বলে ওনার দৃঢ় বিশ্বাস হয়েছে। প্রিয় লিসেনার্স, আসলে মানুষ হিংসার বশবর্তী হয়ে কত কিছুই না করে। আমি এর আগেও একটা বিষয় বলেছিলাম যে একজন মসজিদের ইমামকে কালো জাদু করেছে সেই মসজিদেরই মুয়াজ্জিন এবং খাদেম, আর যাকে করা হয়েছে তাকেও আমি চিনি, তার সন্তান আমার কলিগ, তিনি বলেছেন এই ঘটনাটা। কিন্তু সঙ্গত কারণে আমি সেই বিষয়টা, অর্থাৎ কোথায় হয়েছে, কার সাথে হয়েছে, সঙ্গত কারণে সেই বিষয়টা আসলে বলতে চাচ্ছি না, কারণ তারা এমন একটা মসজিদের দায়িত্বে রয়েছেন সেই মসজিদে আসলে সব ধরনের মানুষের আসলে ঢোকার অনুমতি নেই, কারণ এটা একটা স্পর্শকাতর জায়গায়, ওখানে নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গরাই সালাত আদায় করেন। এই জন্য বিষয়টা যেহেতু একটা অভিযোগ, আর এগুলো তো আসলে প্রমাণ করা যায় না, প্রমাণ ছাড়া কাউকে আসলে দোষও দেয়া যায় না, এটাও তো একটা বিষয়। তো ওনারা এই বিষয়টা অভিযোগের পর্যায়ে রেখেছেন, যে সমস্ত আলামতগুলো ওনারা পেয়েছেন সেই অনুযায়ী ওনারা একটা ধারণা করেছেন আর কি। আমি আসলে এই কথাটা বলার যে উদ্দেশ্যটা সেটা বলতে চাচ্ছি যে আমরা মনে করি সাধারণ লোকজনই মনে হয় কালো জাদু করে, আসলে কি তাই? এই কালো জাদু থেকে কে বেঁচে থাকতে পারছে? হিংসার বশবর্তী হয়ে একজন আলেম আর একজন আলেমের উপর কালো জাদু করছে, আর সাধারণ মানুষজনের কথা আমরা বাদই দিলাম, যাদের উপর আমরা আস্থা রাখি, ভরসা করি, বিশ্বাস করি, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তারাও শয়তানের ধোকায় পড়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমরা হিংসার বশবর্তী না হই, হিংসার বশবর্তী হয়ে কারো ক্ষতি না করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। কেননা কালো জাদু করা মানেই হচ্ছে নিজেকে জাহান্নামের দিকে অনেকটা ঢুকিয়ে দেয়া, অর্থাৎ আমি নিজেই নিজের জন্য জাহান্নাম রেডি করে ফেললাম, বুঝে হোক না বুঝে হোক। আসলে ওই সময় মাথাটা এমনভাবে কাজ করে, শয়তান এমনভাবে ধোকা দেয়, তখন এই বিষয়গুলো আসলে কাজ করতে চায় না। এভাবেই শয়তান অনেক ভালো ভালো মানুষদেরকে, যারা হকের পথে আছেন, ইমানের পথে আছেন, এই মানুষদেরকেও ধোকা দিয়ে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে কালো জাদু থেকে হেফাজত করুন, হিংসুকের হিংসার আগুন থেকে হেফাজত করুন, বদনজর থেকে হেফাজত করুন, সেহের থেকে হেফাজত করুন। আর আমাদেরকে যে সমস্ত ছোটখাটো আমল যেগুলো রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে গেছেন, সেই আমলগুলো আমাদেরকে কন্টিনিউ করে যেতে হবে, তা না হলে এই ধরনের বিষয়গুলো থেকে আমরা সহজে বেঁচে থাকতে পারব না। বর্তমান জামানায় এই বিষয়গুলো অনেক বেড়ে গেছে, অনেক অনেক বেড়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 181তম আয়োজনের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ শাহিন হাসান। ওনার বাড়ি জয়পুরহাট জেলার সদর উপজেলার 8 নং জামালপুর ইউনিয়নের সরকার পাড়া গ্রামে। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি ওনার নানার কাছ থেকে শুনেছেন। চলুন ঘটনায় চলে যাই। যে জায়গায় ঘটনাটি ঘটেছে এই জায়গা সম্পর্কে ওনাদের ওই এলাকার, অর্থাৎ 8 নং জামালপুর ইউনিয়নের লোকজন কম বেশি সবাই জানেন, আর এই ঘটনাটি যারা শুনবেন, শোনার পর আরো বেশি করে এই ঘটনা সম্পর্কে যখন অ্যানালাইসিস করবেন তখন অনেকেই বুঝতে পারবেন ওই জায়গার ভয়াবহতা সম্পর্কে, বিশেষ করে ওই এলাকায় যারা থাকেন। ঘটনাটি ঘটেছিল 2009 সালের ডিসেম্বর মাসের কনকনে শীতের রাতে। সেই সময় ওনাদের উত্তরাঞ্চলের আবহাওয়া আসলে অনেকটাই তো ঠান্ডা হয়ে থাকে, তাই না? বিশেষ করে শীতকালে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে উত্তরাঞ্চলগুলো কিন্তু বেশি ঠান্ডা থাকে, কুয়াশায় চারদিকে কিছুই দেখা যায় না। আর গ্রামের পরিবেশ অনুযায়ী তো রাত 8-9টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে, বিশেষ করে শীতকালে। উত্তরাঞ্চল সহ বাংলাদেশের প্রায় সব এলাকায় শীতকালে মাহফিল অনুষ্ঠিত হয়। এটা আমরা শুরুতেই বলেছি যে এটা বাংলাদেশের একটি সংস্কৃতি, এটা তো আমরা সবাই জানি। তো ঘটনার দিন রাতের বেলা ওনাদের এলাকা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি মাহফিলের আয়োজন করা হয়েছিল। এই শাহিন হাসান ভাইয়ের নানা, নানি, ওনার আম্মু, ওনার খালা সবাই মিলেই কিন্তু ওই মাহফিলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কেননা ওখানে মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল করা ছিল। নানা উনি কি করেছিলেন, উনি নানিকে, শাহিন হাসান ভাইয়ের আম্মুকে আর শাহিন হাসান ভাইয়ের খালাকে বললেন যে তোমরা আগে থেকে মাহফিলে চলে যাও, আমি বাসাটা তালা দিয়ে রাত 10-10:30 দিকে মাহফিলে যাব ইনশাল্লাহ। বলে রাখা ভালো, ওই সময় ওনাদের এলাকায় এই সিজকেচরের উপদ্রবটা একটু বেশি ছিল, এই জন্য নানা চিন্তা করেছিলেন যে অল্প সময়ের জন্য গিয়ে আবার চলে আসব, বেশি সময় বাড়িতে না থাকলে সিজকেচর ঘরে ঢুকে অনেক ঝামেলা করবে, চুরি করে নিয়ে যাবে। তো নানা কিন্তু কথা অনুযায়ী ওই সময়ের দিকেই বাসার থেকে রওনা দিয়েছিলেন, আর নানি, তারপর শাহিন হাসান ভাইয়ের আম্মু, ওনার খালা, ওনারা কিন্তু আগে চলে গিয়েছিলেন অন্যান্য মহিলাদের সাথে। নানা যখন ঘর তালা দিয়ে মাহফিলের উদ্দেশ্যে বের হয়েছেন, উনি হাতে 2 ব্যাটারির একটা টর্চ লাইট নিয়ে বের হয়েছেন। যে রাস্তা দিয়ে নানা মাহফিলে যাবেন সেই রাস্তার বর্ণনাটা একটু দেয়া ভালো। বাসা থেকে বের হওয়ার পর হাঁটতে হাঁটতে মাহফিলের রাস্তার যেটা আর কি, রাস্তার আগে একটা জঙ্গল পড়ে যেটা এলোমেলো গাছ দিয়ে ভরা, জঙ্গলের মতো দেখতে সেই জায়গাটা পার হতে প্রায় 2-2.5 মিনিটের মতো লাগে। আর 2009 সালে ওই জায়গাটা আরো বেশি ঝোপ জঙ্গলে ভরা ছিল। ওই দিন আবার চারদিকে কুয়াশা পড়েছে, কুয়াশা একটু বেশি পড়েছে। তো নানা সেই জঙ্গলে ঢোকার আগ মুহূর্তে নানার সামনে দিয়ে একটা কালো বিড়াল রাস্তার এপাশ থেকে ওপাশে চলে যায়। আর ওখানে রাস্তা বলতে বোঝানো হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে মানুষ যদি চলাচল করে তখন কিন্তু চলাচলের একটা পথ হয়ে যায়, বোঝাই যায় এটা পায়ে হাঁটা পথ, মানে ওই রকম রাস্তা আর কি। বিড়ালটা হঠাৎ করে যখন ওনাকে ক্রস করে তখন নানা ওখানে থমকে দাঁড়ায়। নানা খেয়াল করলেন বিড়ালটা একদিক থেকে আরেক দিকে ওনাকে ক্রস করে চলে গেল। তো নানা কিছু মনে না করে আবার হাঁটতে শুরু করলেন। তখনও কিন্তু নানার মাথায় কোনো ধরনের অ্যাবনর্মাল সিচুয়েশন যে হতে পারে এরকম কোনো বিষয় ওনার মাথায় আসেই নাই। কিছুক্ষণ হাঁটার পর নানা অনুভব করলেন ওনার শরীরের চারপাশে মনে হচ্ছে গরম হাওয়া চলাচল করছে, মানে গরম বাতাস ওনার শরীরের চতুর্দিকে মনে হচ্ছে ঘোরাফেরা করছে, আর ওনার শরীরে সেটা অনুভূতও হচ্ছে। সেটাও নানা স্বাভাবিকভাবেই নিয়েছেন। নানা ভাবলেন যে জঙ্গলের ভেতরে এত গাছপালা তো এই জন্যই হয়তোবা গরম হাওয়া শরীরে লাগছে। কিন্তু ঘটনা শুরু হয় আরেকটু সামনে গিয়ে। আরেকটু সামনে গিয়ে নানা শুনতে পান সাইড থেকে কেউ তার নাম ধরে ডাকছে। নানার নাম আবার জাফর। তো নানাকে বলছে, এই জাফর, এই জাফর, একটু এদিকে আয়, আমাকে বাঁচা, আমি খুব বিপদের মধ্যে আছি। এটা শোনার পর নানা এটাকে নিছক মনের ভুল ভেবে আবার হাঁটতে থাকেন। কয়েক কদম হাঁটার পর আবার সেই ডাক শোনা যায়, এ জাফর, এ জাফর, এদিকে আয়, আমাকে একটু বাঁচা রে, আমি খুব বিপদে আছি। নানা দ্বিতীয়বারের মতো শব্দটা শোনার পর এবার দাঁড়িয়ে পড়ে, কিছুটা ভয়ও পান। নানার হাতে যে 2 ব্যাটারির টর্চ লাইটটা ছিল সেটা দিয়ে হাতে ডানে বামে লাইট মারেন, কিন্তু পেছনেও ঘোরেন নাই, পেছন দিকে লাইট মারেন নাই, উপর দিকেও লাইট মারেন নাই। নানা কিছুটা ভয় পেয়েছিলেন, উনি কিছুটা দোয়া কালাম তো জানতেনই, নানে ভাই লাইট মেরে কিছু দেখেন নাই, উনি দোয়া কালাম পড়তে পড়তে সামনের দিকে এগোতে থাকেন। প্রায় তিন ভাগের এক ভাগ রাস্তা তখন বাকি আছে। ওই সময় আবার ওই যে বিড়ালটা, যে বিড়ালটা শুরুতে তাকে ক্রস করে চলে গিয়েছিল, এই বিড়ালটা আবারও নানাকে ক্রস করে এক সাইড দিয়ে আরেক সাইডে চলে যায়। এরপর কোন ধরনের অস্বাভাবিক ঘটনা ছাড়াই নানা জঙ্গলটি পার করে মাহফিলে যাওয়ার জন্য যে মেইন রাস্তা, সেটা অবশ্য মাটির রাস্তা, সেই রাস্তায় উঠেছেন। মনে কিছুটা সাহস নিয়েই আল্লাহর উপর ভরসা করে হাঁটতে থাকেন আর ভাবতে থাকেন যা হওয়ার হয়েছে, এখন তো আর কিছু হবে না, এখন তো রাস্তায় চলেই আসছেন। তো সেই চিন্তা নিয়েই নানা কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এগোতে থাকেন। হঠাৎ করে তার চোখ পড়ে রাস্তার ধার ঘেঁষে কে যেন দুপা লম্বা করে বসে আছে, অর্থাৎ রাস্তার পাশে যে ঢালু জায়গাটা থাকে ওইখানে কেউ বসে আছে দুপা ওই ঢালুর দিকে লম্বালম্বি করে, আর দুই হাতও পায়ের উপরে। নানা তার লাইটের আলোতে স্পষ্ট দেখতে পেলেন যে এই লোকের শারীরিক গঠন, মাথার চুল বা সবকিছু গ্রামের তারই খুব পরিচিত এক বন্ধুর মতো। তার নাম হচ্ছে জলিল মিয়া। উনি চিন্তা করলেন যে এই শীতের মধ্যে এই জলিল মিয়া এখানে করেটা কি, রাত 10:30 মতো বাজে। নানা চিন্তা করেন হয়তো বা মাহফিলে যাওয়ার পথে কোনো কারণে বসে আছে। নানা তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, নে কি রে জলিল, তুই মাহফিলে যাবি না, এখানে বসে আছিস একা একা, ঘটনাটা কি, বসে আছিস কেন? প্রথম ডাকে কোনো সাড়া না পেয়ে নানা আবার তাকে ডাক দেয়, কি রে জলিল, মাহফিলে যাবি না, এখানে বসে আছিস কেন? পরের ডাকে জলিল সাড়া দিয়ে বলে, তুই যা, আমি একটু পরে যাব। এই উত্তর শুনে নানা একটু অবাকই হলেন। চিন্তা করলেন যে এমন ভাবে জলিল কথাটা বলল যেন তাকে সে চেনেই না। নানা সেখানে আর কাল বিলম্ব না করে মাহফিলের দিকে আবার রওনা দিয়েছেন। উনি ঠিকঠাক মতো মাহফিলে পৌঁছেও গেছেন। নানার আবার অভ্যাস ছিল মাহফিলের একদম শুরুর দিকে বসা, মানে প্যান্ডেলের একদম সামনের দিকে বসবেন, স্টেজের একদম মুখোমুখি। মাহফিলে একটু দেরিতে আসার কারণে আর লোকজন কিছুটা ভরে যাওয়ার কারণে সামনের দিকে তো জায়গা ছিল না, তারপরও নানা লোকজনের ভিতর দিয়ে পাশ কেটে কোনো মতে সামনে গিয়ে বসেছেন। নানা যখন বসছেন তখন নানা দেখেন তার ডান সাইডে এই জলিল মিয়া বসে আছে, যাকে উনি একটু আগে রাস্তায় দেখে আসলেন। নানা তখন জলিল মিয়াকে জিজ্ঞেস করেন, কি রে জলিল, তোকে না আমি তখন বললাম যে তুই মাহফিলে কখন যাবি, তুই খুব ভাব নিয়ে আমারে বললি যে তুই যা, তো তুই এখন এভাবে আসলি আমার আগে, ঘটনা কি? এই কথা শুনে জলিল মিয়া বলে, আরে ভাই তুই কি বলিস, আমি তো সেই শুরুর থেকে এখানে আসি, মাগরিবের পরেই আমি চলে আসছি, আমি আর আমার বউ গরুর গাড়িতে করে চলে আসছি এখানে, আমার বউ মহিলাদের প্যান্ডেলে আছে, আমি তো অনেকক্ষণ আগে আসছি, কি সব বলিস এগুলা, রাস্তার পাশে আমি বসে থাকবো কেন এই শীতের মধ্যে? নানা বলে যে তুই আমার সাথে মশকরা করার জায়গা পাস না, আমি নিজে দেখে আসলাম তুই রাস্তার ধারে বসে আছিস, আর এখন বলিস যে তুই তোর বউর সাথে গরুর গাড়িতে আসছিস, এটা কোনো কথা হইল? জলিল মিয়া বলে যে দেখ ওয়াজ শুনতে আসছি, হাদিস কোরআনের কথা হচ্ছে, এখন তোর সাথে এইসব বিষয় নিয়ে ঝগড়াঝাটি করতে পারবো না, এখন চুপ থাক, ওয়াজ শুনতে দে। জলিল মিয়ার এই কথা শোনার পর এই জাফর নানা উনি বুঝতে পারলেন যে জলিল মিয়া আসলেই সত্য কথা বলতেছে, কারণ তার চেহারা হাবভাব এগুলো দেখে তো কোনোভাবেই মনে হচ্ছে না যে জলিল মিয়া রাস্তার পাশে বসেছিল। আর তাছাড়া জলিল মিয়া এই শীতের মধ্যে রাস্তার পাশে হালকা শীতের পোশাক পরে বসেছিল, কিন্তু এখন তো দেখা যাচ্ছে জলিল মিয়া অনেক ভারী পোশাক পরে বসে আছে। তাহলে আমি কার সাথে কথা বললাম? নানা তখন ওই চিন্তা করতেছেন, নানা আবার চিন্তা করতেছেন হয়তো বা জলিল মিয়ার মতোই অন্য কেউ ওখানে বসেছিল, আমার রাতের বেলা দেখতে বা বুঝতে ভুল হয়েছে। এরপর উনি চিন্তা করছেন, আচ্ছা এই যে শুরু থেকে আমার সাথে যা যা হইল, প্রথমে বিড়াল ক্রস করে চলে গেল, এরপর গরম বাতাস শরীরে লাগলো, তারপর কে যেন পাশ থেকে বাঁচাতে বললো, এরপর আবার বিড়াল ক্রস করে চলে গেল, তারপর জলিল মিয়ার মতো কাকে দেখলাম, ঘটনাটা কি? এসব উনি কিছুক্ষণ চিন্তা করলেন, পরবর্তীতে উনি ওই ওয়াজ শোনার দিকে মনোনিবেশ করলেন। তো আজ ঠিকঠাক মতো আসলে শেষও করে ফেললেন উনি শুনতে শুনতে, কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। তো মাহফিল তো শেষ, মাহফিল শেষ করার পর নানা তো বাইরে বের হয়েছেন, ওদিকে মহিলা প্যান্ডেল থেকে নানি, তারপরে শাহিন হাসান ভাইয়ের আম্মু, শাহিন হাসান ভাইয়ের খালা, ওনারা বের হয়েছেন, আরো অনেক মহিলারা বের হয়েছেন, তারা তাদের যারা পরিচিত জনরা আসছেন, কারো ছেলের সাথে আসছেন, কেউ স্বামীকে নিয়ে আসছেন, তাদের সাথে ওনারা কিন্তু চলে যাচ্ছেন। এদিকে নানা উনি বলছেন এই তিনজনকে যে তোমাদের সাথে তো অন্য মহিলারা আছে, তোমরা ওদের সাথে বাড়িতে চলে যাও, আমি তোমাদের জন্য কিছু জিলাপি কিনে নিয়ে আসি। এখন সমস্যা হলো কি যে মাহফিলের বাহিরে যারা ছোটখাটো দোকান দিয়েছিলেন, বিশেষ করে জিলাপির দোকান, এনারা মাহফিল শেষ হওয়ার আগেই তারা সবকিছু গুটিয়ে নিয়ে চলে গেছেন। ভাগ্যক্রমে একটা দোকান খোলা ছিল, তাও আবার তার জিলাপির উপরে পলিথিন দিয়ে ঢাকা ছিল। উনি ওই মোনাজাত করার জন্য ভেতর দিকে গিয়েছিলেন সবকিছু ঢেকে রেখে, তো তার অপেক্ষায় নানা দাঁড়িয়ে আছেন। এর মধ্যে নানার গ্রামেরই একজন লোক এসে নানাকে বলে, যাই রে জাফর, তুই দাঁড়াইছিস কেন, বাসায় যাবি না? তখন ওই জাফর নানা বলতেছেন যে যাবো তো, আমার বাড়ির লোকদেরকে তো পাঠাই দিলাম, আমি যাবো, যে জিলাপি নেওয়ার জন্য দাঁড়ায় আছে, এই লোকটা আসলেই জিলাপি নিয়ে বাড়িতে যাবো, তো একটু দাঁড়া একসাথে যাই। যেহেতু নানা একটু ভয় পাচ্ছিলেন, কারণ ওই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, যাওয়ার ওই একটাই রাস্তা। ওই লোকটা বলে যে না রে ভাই, আমি তো দাঁড়াইতে পারবো না, কারণ হলো আমার ওয়াইফ অন্য মহিলাদের সাথে আগে চলে গেছে আর ঘরের চাবি আমার কাছে, আমি দেরি করলে এই রাতের বেলা এই ঠান্ডার মধ্যে সেই ঘরের দরজায় দাঁড়ায় থাকবে, এটা তো ঠিক হবে না, আমার তো দেরি করা সম্ভব না, আমি বড় জোর এক মিনিট দেরি করতে পারি। তো উনি এক মিনিটের মতো দাঁড়ান, তারপরও যেহেতু ওই জিলাপি দোকানদার আসলো না, তখন ওই লোকটা নানার কাছ থেকে বিদায় নিয়ে উনি রওনা দিলেন। প্রায় আরো 15 মিনিট পর ওই জিলাপির দোকানদার দোকানে আসলো, তো নানা কেজিখানে জিলাপি নিয়ে বাসার দিকে রওনা দিলেন। নানা আসার পথে দেখলেন যেখানে ওই যে জলিলের মতো দেখতে লোকটা বসেছিল সেই জায়গাটা তো ফাঁকা, ওখানে কেউ নাই। নানা আবার সেই জঙ্গলের রাস্তার কাছাকাছি প্রায় চলে আসছেন, রাস্তা দিয়ে উনি জঙ্গলের ভেতরে যখন ঢুকবেন তখন ওই আগের কথাগুলো ওনার মনে পড়ে গা কিছুটা শিউরে উঠল, মনে মনে ভয় পেতে লাগলেন। রাত তখন 12:30 মতো হবে হয়তোবা, এরকম হতে পারে। জঙ্গলে ঢোকার আগেই আবার সেই বিড়ালটার সাথে তার দেখা, মানে ঠিক আগের বার জঙ্গলে ঢোকার সময় যেমন বিড়ালটার সাথে দেখা হয়েছিল, এবারও জঙ্গলে ঢুকবেন সেই বিড়ালটার সাথে দেখা, বিড়ালটা তার এক পাশ থেকে আরেক পাশে ক্রস করে চলে গেল। এবার তো নানা খুব ভয় পান, ভাবতে থাকেন আজ বুঝি তার সাথে খারাপ কিছু হবে। নানা তো দোয়া দরুদ পড়ছেন, পড়তে পড়তে কিছুটা সময় অপেক্ষা করছেন আর কোনো লোকজন আসে কিনা, আসলে তার সাথে একসাথে জঙ্গলের ভিতর দিয়ে ক্রস করে চলে যাবেন। কিন্তু কয়েক মিনিট দাঁড়িয়ে থাকার পর বুঝতে পারলেন যে আর কেউ আসবে না, যদি কেউ আসতোই তাহলে তো দূর থেকেই কোন একটা আলামত টের পাওয়া যেত, তার হাতে টর্চ লাইট থাকতো বা অন্য আলোর কোনো উৎস থাকতো, বোঝা যেত। যদিও বা কুয়াশার কারণে বোঝা যাচ্ছিল না ওইভাবে, তারপরও আলো জ্বললে তো কিছুটা বোঝা যায় দূর থেকে। উনি ঠান্ডার ভিতর আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, উনি জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া শুরু করলেন। যেহেতু এই একটাই রাস্তা, অন্যদিক দিয়ে যাওয়ার কোনো সুযোগও নাই, তো জঙ্গলে প্রবেশ করার পর কিছুটা হেঁটেছেন, এরপর নানা খেয়াল করলেন যে তার এই দুই পাশের সাইডে যে বড় বড় গাছগুলো ছিল এই গাছগুলোতে বেশ নড়াচড়া হচ্ছে, জোরে বাতাস হলে বা দমকা বাতাস হলে গাছের পাতায় যেভাবে আন্দোলন হয়, যেরকম শব্দ হয়, ওই রকম শব্দ হচ্ছে। ওই পরিস্থিতিতে উনি কি করবেন বুঝতে না পেরে মনের ভিতর ভয় নিয়েই এক প্রকার দৌড়ের মতো করেই হাঁটতে শুরু করলেন। জঙ্গলের কিছুটা মাঝের দিকে যাওয়ার পর সেই বাতাসওয়ালা পরিবেশেই নানার কানে ভেসে আসছিল ছেলে মানুষের কান্নার আওয়াজ। তো সেই কান্নার আওয়াজ শুনে নানা একটু ভয় পান, তার ভিতরে একটা বিষয় আবার কাজ করতে থাকে। নানা মনে মনে ভাবলেন জঙ্গলের ভেতরে কেউ বিপদে পড়ল না তো, উনি এই চিন্তা করছেন যে হয়তোবা মাহফিল থেকে ফেরার পথে কেউ আবার বিপদে পড়েছে কিনা, কান্নাকাটি করছে। এটা মনে করে উনি কি করেছেন যে ডানে বায়ে উপরে লাইট মেরে দেখার চেষ্টা করছেন যে কাউকে শনাক্ত করা যায় কিনা। তো নানা এদিক ওদিক উপরে লাইট মেরেও কিছু দেখতে না পেয়ে আবার লাইটের আলোটা নিচ দিকে দিয়ে হাঁটতে শুরু করলেন, সামনের দিকে আগাতে শুরু করলেন। এবারও কিন্তু দৌড়ের মতো করেই উনি হাঁটছেন আর কি। কিছুটা পথ আগানোর পর নানার কাছে মনে হলো তার সামনের দিকে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু তার চেহারাটা বোঝা যাচ্ছে না। সে নানার দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়িয়েছিল আর কি। তো নানা সেদিকে লাইট মারার পর ওই জিনিসটা নানার দিকে ঘুরে তাকায়। নানা সেই সময় যা দেখলো তা তিনি কল্পনাতেও আনতে পারেন নাই। নানার বর্ণনা অনুযায়ী তার সামনে যে জিনিসটা ছিল সেটা ছিল খুব ভয়ঙ্কর চেহারার অধিকারী। তার চোখ দুটো ছিল বিশাল বিশাল টেনিস বলের মতো, চোখ দিয়ে রক্ত পড়ছিল, তার চুলগুলো ছিল অনেক বড় বড় আর সাদা, পরনে ছিল সাদা টাইপের আলখেল্লা, সেই আলখেল্লায় ছোপ ছোপ রক্তের দাগ লেগেছিল। অনেক সময় দেখা যাচ্ছে যারা কসাই মাংস কাটে তাদের জামা কাপড় যেরকম ছোপ ছোপ রক্তের দাগ লেগে থাকে ওই রকম। নানা এটা দেখার পর মারাত্মক ভয় পান, সেখানে থ হয়ে দাঁড়িয়ে থাকেন, এক ইঞ্চিও নড়তে পারছেন না। নানার মনে হলো তার পুরো শরীর অবশ হয়ে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই আর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। ওই অবয়বটা কিছুটা দূরে দাঁড়িয়েছিল, সে মনে হলো বাতাসের গতিতে এক ইঞ্চির দূরত্বে চলে এসেছে, নানার এত কাছাকাছি চলে এসেছে। এদিকে নানা তো নড়াচড়া করতে পারছেন না, ওই জিনিসটা নানার একদম মুখের সামনে চলে এসেছে আর নানাকে বলছে, কিরে জাফর, তখন তোকে কত ডাকলাম, তুই আমার কথা কেন শুনলি না? তুই যদি তখন আমার কথা শুনতিস তাহলে আমি বেঁচে থাকতাম। তোর জন্য আজকে আমার এই অবস্থা, আমি মারা গেছি তোর জন্য, তাই প্রতিশোধ স্বরূপ আমি তোকেও মেরে ফেলবো রে। এ কথা বলার পর নানার চিন্তা করার ক্ষমতাও হারিয়ে যায়। উনি এত পরিমাণ ভয় পেয়েছিলেন যে কি করবেন বুঝতে পারছিলেন না, কোনো দোয়া দরুদি উনার মনে আসছে না। এরপরে উনি মনে মনে কিছুটা সাহস সঞ্চয় করে ওই লোকটাকে উনি বললেন, আপনি কে, আপনি আমার জন্য কিভাবে মারা গেলেন, আর মারা যাওয়ার পর কেউ আবার সামনে এসে কথা বলে কিভাবে? এই কথা শোনার পর ওই লোকটা আবার বলতেছে, যখন তোকে আমি ডাকলাম তুই জঙ্গলের ভেতর দিয়ে যদি আমাকে খুঁজে বের করতি তাহলেই বুঝতে পারতি আমি কে, কিভাবে মারা গেলাম, আর আমি কিভাবে আবার মরার পরে তোর সামনে চলে আসলাম। না না, আর ওনার মস্তিষ্কে চাপ নিতে পারলেন না, উনি ওখানে সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। জ্ঞান ফেরার পর উনি নিজেকে নিজের বাসার বিছানাতে আবিষ্কার করেন। নানি নানাকে জানান যে মাহফিল থেকে আসার পথে ওই জঙ্গলের মধ্যেই আরো দুইজন লোক নানাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে চিনতে পারে এবং তাকে তুলে বাসায় দিয়ে যায়। বাসা আসার পর নানার সমস্ত শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। সারা রাত একদম সেন্সলেস অবস্থায় থাকার পর এই যে সকালবেলা তার জ্ঞান ফিরেছে। এরপর নানা শুরু থেকে একদম শেষ পর্যন্ত জঙ্গলে ওই মাহফিলে যাওয়ার সময় ওই জঙ্গলে যেটা হয়েছিল সেটাও বলেন, আবার ফেরার সময় যেটা হয়েছিল, তারপরে যে জলিল মিয়ার সাথে যেটা হয়েছিল সেটাও বলেন। এদিকে নানি যখন বুঝতে পারলেন এটা সাধারণ কোনো জ্বর না, তখন একজন কবিরাজকে খবর দেওয়া হয়। কবিরাজ আসেন, ঝাড়ফুঁক করে দেন, আর ওই কবিরাজ জানান যে ওই জঙ্গলের মধ্যে একটা খারাপ জিন আছে যার বয়স কয়েকশো বছর, রাতের বেলা এই জঙ্গল দিয়ে কেউ গেলে এইভাবে বিভিন্ন মানুষকে সে ভয় দেখায়। তো এগুলো বলার পরে নানাকে ওই কবিরাজ কিছু পানি পরা তেল পরা ঝাড়ফুঁক করে দিয়ে চলে যান। দুই দিন পর তিনি কিছুটা সুস্থ হন, স্বাভাবিক জীবনে ফেরত আসেন। তো নানা এখনো জীবিত আছেন। তো এটাই ছিল নানার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, রাতের বেলা এইরকম জঙ্গলের ভেতর দিয়ে চলাচল যদি করতে হয় কতটা সাহস মানুষের লাগে, আর এই ধরনের ঘটনা যদি ঘটে কারোর সাথে তাহলে তার ওই সময়ের পরিস্থিতিতে কেমন হতে পারে একবার ভাবুন। আর শীতকালে আমরা ভয়ের ঘটনা যখন শুনি তখন আমাদের মধ্যে অন্য ধরনের একটা অনুভূতি কাজ করে, আর ঘটনাগুলো যদি শীতকালেরই হয় তাহলে তো ভয়ের মাত্রাটা আরো বেড়ে যায়, তাই না? প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম মোহাম্মদ মামুন আহমেদ। উনি বর্তমানে মালয়েশিয়াতে রয়েছেন। ওনার দেশের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিচকান্দি গ্রামে। ওনার আরো একটি ঘটনা কিন্তু আমরা আমাদের থার্সডে নাইটের 103তম আয়োজনে প্রচার করেছিলাম। উনি মালয়েশিয়াতে একটি ছোটখাটো গার্মেন্টসে চাকরি করছেন। যখন ওনাদের কাজের চাপ বেশি থাকে তখন এক বাংলাদেশি ভাই পার্ট টাইম কাজ করার জন্য ওনাদের গার্মেন্টসে আসেন। তার নাম হচ্ছে শামীম মিয়া। মামুন ভাই যখন কাজ করেন তখন উনি মোবাইলে আপনার ধর ওয়ার্ল্ড চালিয়ে কাজ করতে থাকেন। তো এই যে শামীম ভাই যখন কাজের জন্য আসেন উনিও কাজ করেন, মোবাইলে এটা চালানো থাকলে উনিও শোনেন, তবে এটা নিয়ে উনি খুব বেশি মন্তব্য করেন না। শামীম ভাইয়ের পোশাক আশাকের একটা অদ্ভুত ব্যাপার কিন্তু লক্ষ্য করেছেন মামুন ভাই, সেটা হচ্ছে শামীম ভাই কালো শার্ট, কালো প্যান্ট, কালো গেঞ্জি, এমনকি মাঝে মাঝে কালো লুঙ্গিও পরেন, আবার ওনার গায়ের রঙও কালো। মামুন ভাই একবার জিজ্ঞেস করলেন যে ভাই আপনার কি কালো রং খুব পছন্দের, সবকিছু দেখি কালো রঙের পরেন। তখন ওই শামীম ভাই বলেন যে না ভাই, পছন্দের রঙের কারণে না, এখানে একটা ঘটনা আছে। আর এমন একটা ঘটনা, এখনো আমাদের এলাকায় কুরবানির ঈদের যখন সময় আসে মানুষজন এই ঘটনা নিয়ে আলোচনা করে। তখন শামীম ভাই ওনার ঘটনাটা বলতে শুরু করেন। শামীম ভাইয়ের বাড়ি হচ্ছে রংপুরের পীরগঞ্জে। গ্রামের নামটি বললেও উনি আসলে গ্রামের নামটি সবাই জানুক এটা আসলে চান নাই, যার কারণে গ্রামের নামটা আমরা বলছি না। শামীম ভাইরা দুই ভাই এক বোন। ওনার বড় ভাইয়ের নাম শহীদুল আর ওনার নাম শামীম। ওনার মা বেঁচে নাই, ওনার আব্বু একজন গরু ব্যবসায়ী, তবে ওনার এখন অনেক বয়স হয়ে গেছে তো আগের মতো চলাচল করতে পারেন না। ওনার আব্বুর এই কাজটা এখন মোটামুটি ওনার যিনি বড় ভাই উনি দেখাশোনা করার চেষ্টা করেন আর কি। আর ওনার আব্বুর নাম হচ্ছে মোজাম্মেল, সবাই তাকে মোজাম্মিয়া বলেই ডাকে। আসলে গরু যেই কেনার জন্য যেই হাটে যেতে হবে, তারপর গরু কিনে আনতে হবে, আবার পরবর্তী হাটে তুলতে হবে, এইভাবে উনি কাজগুলো করেন আর কি। এক হাট থেকে গরু কেনেন, গরু কেনার পর সেই গরুগুলোকে কিছুদিন লালন পালন করেন, তারপর বাজার বুঝে অন্য হাটে সেই গরুটা বিক্রি করেন, এইভাবে উনি লাভ করেন। অনেক আগে থেকে এটা করে আসছেন। এখন আর বয়স হয়েছে, এখন এই এনার্জিটা তো আর পান না, ম্যাক্সিমাম সময় বাসায় থাকেন। আর শামীম ভাইয়ের বড় ভাই শহীদুল ভাই উনি ওনার বাবার এই ব্যবসাটা বুঝেছেন, তিনি এই ব্যবসাটা করছেন। সাল 2023 কুরবানি ঈদের আগে এই যে শহীদুল ভাই অর্থাৎ শামীম ভাইয়ের বড় ভাই উনি বাজারে গরু কিনতে যাবেন। এদিকে শামীম ভাইয়ের আব্বা অসুস্থ, এই কারণে শামীম ভাই উনি ভাইকে মাঝে মাঝে হেল্প করার চেষ্টা করেন। ঈদের বাকি তখন 10-12 দিন, ওনারা দুই ভাই মিলে বাজারে যান গরু কেনার জন্য। বলে রাখা ভালো, ওনাদের এলাকায় ঈদ আসলেই গরুর হাট জমে ওঠে, কিন্তু ওনাদের এলাকা থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরেই একটি সাপ্তাহিক বাজার রয়েছে, সেখানে অনেক অনেক গরু মহিষ তোলা হয়। নিয়ত ছিল যে ওনারা দুইটা গরু কিনবেন, একটা ওনাদের কুরবানির জন্য রেখে দেবেন আর একটা ভালো দাম পেলে অন্য বাজারে বিক্রি করে দেবেন। সারাদিন বাজারে অনেক ঘোরাঘুরি ওনারা করলেন, অনেকগুলো গরু দামাদামি করলেন, কিন্তু যোগ্য মনে হলো না তাই কিনতে পারলেন না। প্রায় মাগরিবের আজান হয়ে গেছে এমন একটা ভাব হবে আর কি, বা আজান দিয়েও দিয়েছে কোনো কোনো জায়গায়। এমন সময় দেখা গেল যে ওনার ভাই এই যে শহীদুল ভাই একজন গরু ব্যবসায়ীর কাছ থেকে দুইটা গরু কিনে এনেছেন। গরু দুটা দেখতে মনে হলো একই বয়সের, একটা রং কালো আর একটা রং লাল, মানে একটা কালো রঙের একটা লাল রঙের। গরু দুটো দামে এবং দেখতে ভালোই লাগছিল, দাম খুব বেশিও ছিল না, কালারও ভালো, সুস্বাস্থ্যও ভালো। গরু দুইটাকে দেখে পছন্দ হলো শামীম ভাইয়ের। গরু দুইটার দড়ি হাতে নিলেন, আর শহীদুল ভাইয়ের অভ্যাস ছিল এই বিড়ি সিগারেট খাওয়া। উনি একটা দোকানে গেলেন সিগারেট আনতে, সিগারেট আনতে আনতে তখন কিন্তু মাগরিবের আজান সব জায়গায় শেষ হয়ে গেছে। বাজারে যে সমস্ত পিক আপ বা এই টাইপের যেই গাড়িগুলো থাকে গ্রাম এলাকায়, কিছু এই যে নসিমন করিমন ভটভটি এরকম কিছু থাকে আর কি গরু আনা নেওয়ার জন্য, তো এরকম বেশ কিছু যানবাহন তো থাকে, এই যানবাহন একটাও এখন আর নাই। অনেকে কি করে যে গরু নিয়ে আসছে, যদি বিক্রি না হয় এই জন্য ওই যানবাহনগুলো রেখেই দেয়। যাদের বিক্রি হয়ে যায় তারা তো খালি হাতে চলে যায়, কিন্তু যারা কিনলো তারা তো আবার সেই যানবাহনগুলো খুঁজতে থাকে। মাগরিবের পরে ওখানে কোনো কিছুই থাকে না। এদিকে ওনারা তো মাগরিবের রক্ত পার করে ফেলছেন ফেলছেন এমন একটা ভাব হয়েছে, ওখানে কোনো যানবাহন নেই, এখন কি করবেন? এই গরুগুলোকে তো হাঁটিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে। ওনারা কোনো উপায় না পেয়ে গরুর দড়ি হাতে নিয়ে হাঁটতে লাগলেন। আর শহীদুল ভাই গরুর পেছনে আছেন, পেছনে ধাক্কা দিতে লাগলেন। গরু তো আসলে অপরিচিত জায়গায় অপরিচিত লোকের সাথে প্রথমেই যেতে চাইবে না। আর সামনের দিকে শামীম ভাই, আর পেছন থেকে ওই শহীদুল ভাই গরুকে ধাক্কাচ্ছেন আর একটার পর একটা সিগারেট খাচ্ছেন। ইতোমধ্যে হাঁটতে হাঁটতে এশার আজান হয়ে গিয়েছে, আর হাঁটতে হাঁটতে ওনারা কিন্তু অনেকটা পথ পাড়িও দিয়ে ফেলেছেন। 2 কিলোমিটার উপরে ওনারা হেঁটে ক্রস করে ফেলেছেন অনেকটাই রাস্তা, 2টো গ্রাম ক্রস করে ফেলেছেন। এখন ওনাদেরকে যেতে হবে একটা মাঠের মাঝখান দিয়ে। মাঠের আশেপাশে কোনো ঘরবাড়ি নাই, শুধু আবাদি ফসল আর তুলা গাছ তাল গাছ কয়েকটা জায়গায় রয়েছে, এরকম কয়েকটা গাছ বিভিন্ন জায়গায় আছে আর কি। তো ওনারা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কোনো ভয় লাগছিল না, কারণ 2 ভাই একসাথে আছেন, 2টা গরু সাথে আছে, ভয় কিসের। তো যাচ্ছেন যাচ্ছেন, মাঠে প্রায় শেষ দিকে মনে হয় আরেকটুখানি বাকি, তখন এই শহীদুল ভাই উনি শামীম ভাইকে বলছেন যে এ শামীম দাঁড়া, আমার একটু জল বিয়োগ করতে হবে, তুই গরু 2টার দড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে থাক, আমি এখনই আসতেছি। তো উনি ওই যে কাছাকাছি তুলা গাছটা ছিল ওই তুলা গাছের কাছে গিয়ে জল বিয়োগ করার পর উনি চলে আসছেন। এবার শামীম ভাই বলছেন যে ভাই তুমি এবার গরু 2টার দড়ি ধরো, আমার একটু জরুরি কাজ আছে। তো উনিও আবার এক সাইডে গিয়ে জল বিয়োগ করেছেন। এরপর ওনারা একসাথে হাঁটা শুরু করেছেন। যখন হাঁটা শুরু করেছেন তখন দুইজনই দেখেন যে একটা কালো বিড়াল ওনাদের সামনে হেঁটে আসছে, মানে ওনাদের দিকেই হেঁটে আসছে। এই মাঠের মধ্যে এই রকম একটা বড় সাইজের কালো বিড়াল কোত্থেকে আসলো? এদিকে তো বিড়াল থাকার কথা না। তো উনি আবার ওনার যে ভাই শামীম ভাইয়ের বড় ভাই শহীদুল ভাই তাকে বলছেন যে ও ভাই দেখো তো এত বড় বিড়াল কোত্থেকে আসলো এই মাঠের মধ্যে। তখন ওনার বড় ভাই বলছে আরে এসব বিড়াল ট্রেল কোত্থেকে আসলো, এগুলো দেখলে লাভ হবে নাকি, তাড়াতাড়ি চল তো, তাড়াতাড়ি বাড়িতে পৌঁছতে পারলেই ভালো, এমনিতে এই গরু নিয়ে অনেকটা পথ হেঁটে আসলাম। ওনারা হাঁটা শুরু করলেন, বিড়ালটা মনে হলো ওই ক্ষেতের ভিতরে কোনো দিক যেন চলে গেল, এটা নিয়ে কিন্তু ওনাদের আর কোনো মাথা ব্যথা নাই। এবার একটা বিষয় ওনারা খেয়াল করলেন, যেই গরুগুলো হাঁটতে চাচ্ছিল না সহজে, পেছন থেকে ধাক্কিয়ে ধাক্কিয়ে এগিয়ে নিতে হচ্ছিল, এই গরুগুলো মনে হচ্ছে আগের থেকে বেশ তাড়াতাড়ি হাঁটছে। তারা তো আস্তে ধীরে হাঁটছিল, এখন দেখি এই দুইজনের আগে এই গরুগুলো হাঁটার চেষ্টা করছে, এমন একটা অবস্থা। এতক্ষণ তো গরু দড়ি ধরে মানে দড়ি ধরে টানতে টানতে আনতেছিলেন আর কি ওনারা ধাক্কায় ধাক্কায়, এবার এমন একটা অবস্থা যে গরুর সাথে হেঁটে ওনারাই পারছেন না। এখন একটা বিষয় ওনারা চিন্তা করলেন, হঠাৎ করে গরুর কি এমন হলো যে এরকম করে তাড়াতাড়ি হাঁটা শুরু করলো? তো ওনারা বাসায় পৌঁছে যান, বাসাটা খুব বেশি দূরে ছিল না, বাসায় পৌঁছে গিয়েছেন। বাসায় পৌঁছে যাওয়ার পর গরুগুলো গোয়ালে বেঁধে রেখে হাত মুখ ধুয়ে গোসল করে 2 ভাই ভাত খেতে বসে গেছেন। এই যে শামীম ভাই, ওনার আবার একটা অভ্যাস রয়েছে, উনি যখন খাবার খেতে বসেন সবসময় জানালার পাশে বসে উনি খাওয়া দাওয়া করেন। ভাত খাওয়ার শেষ পর্যায়ে উনি দেখেন ওই যে কালো বিড়ালটা, যেই বিড়ালটাকে উনি দেখেছিলেন মনে হলো ওই বিড়ালটা ওনার জানালার কাছাকাছি এসে বসে আছে। তো উনি কি করেছেন, খাওয়ার পরে প্লেটে হাত ধুয়ে এই হাত ধোয়া পানিটা জানালা দিয়ে ওই বিড়ালটার উপর ছুড়ে ফেলেছেন। এরপর প্রতিদিনের মতো শুয়ে পড়েছেন, আর কোনো সমস্যা হয়নি। সকাল হতেই ঘুম ভাঙে কান্নার শব্দে, তড়ি ঘড়ি করি আসলে উঠে শামীম ভাই দেখেন যে ওই যে গতকাল বাজার থেকে কিনে আনা 2টো গরুর মধ্যে একটি গরু গোয়াল ঘরে মৃত অবস্থায় পড়ে আছে, আর অন্য গরুটা সব ঠিকঠাক সুস্থই আছে। মৃত গরুটাকে দেখে মনে হচ্ছে যে মাত্রই মারা গেছে, আর মনে হয় মারা যাওয়ার আগে সে ভয়ঙ্কর কিছু দেখেছে। তার চোখ দুটি মনে হচ্ছে ঠিকরে বের হয়ে আসার উপক্রম হয়েছে, এমনটাই মনে হচ্ছিল। ওই দিনকার পর থেকে রাতে মাঝে মাঝে কি সমস্ত আজে বাজে স্বপ্ন শামীম ভাই দেখতে শুরু করেন। স্বপ্নগুলো ছিল এমন, মনে হচ্ছে কেউ ওনাকে রাগে গলা চিপে ধরে মারতে যাচ্ছে। প্রতিদিন এমন স্বপ্ন দেখে ওনার শরীর দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছিল। এদিকে সময় গড়িয়ে ঈদের দিন চলে আসে। নিয়ত ছিল যে একটি গরু কুরবানি করবেন আর একটি গরু মাঠে, তো আসলে আর চড়াবেন না, ওটা তো হাটে নিয়ে বিক্রি করবেন। যেহেতু একটি গরু মারা গেছে, ওনারা চিন্তা করলেন যে এই গরুটা আর বিক্রি করব না, এইটা আমরা কুরবানি করব। তো কুরবানির দিন ওই গরুটাই ওনারা কুরবানি করেন। আর যেহেতু আত্মীয় স্বজনদেরকে কুরবানির মাংসের একটা ভাগ দিতে হয়, কাছাকাছি জায়গায় তো ওনার বোনের বাড়িও আছে, বোনকে না খাইয়ে কি আসলে ওনার মাংস খেতে পারবেন? বোনের জন্য তো মাংস ওনার আলাদা করে রেখেছিলেন, বোনের বাড়িতে উনি মাংস নিয়ে বিকালের দিকে গিয়েছেন। এদিকে বোনের বাড়ি যখন গিয়েছেন, বোন তো ওনাকে না খাইয়ে ছাড়বেনই না, কি আর করা, বসে আছেন। মাগরিবের আজানের পর বোন রান্নার কাজ সবকিছু সমাপ্ত করেন, খাওয়া দাওয়া শেষ করে বোনকে বিদায় জানিয়ে বাড়ির দিকে আসতে থাকেন। আসলে বোনের বাড়ি কিন্তু খুব কাছাকাছি, পায়ে হেঁটে ওনার বাড়ি থেকে 6 থেকে মাত্র 7 মিনিটের পথ। তো বোনের বাড়ি থেকে যখন ব্যাক করেছেন নিজের বাড়ির দিকে, 3 মিনিটের মতো অথবা পথ হেঁটেছেন আর কি, তো রাস্তার এক পাশে কয়েকটা তুলা গাছ, রাস্তার অপর পাশে আবার কয়েকটা তেঁতুল গাছ আছে। লোকমুখে শোনা যায় এই তেঁতুল গাছগুলোতে নাকি মানুষ ওঠে না, আর এই তেঁতুল গাছগুলোর বয়স কত তাও কেউ নির্দিষ্টভাবে বলতে পারে না। তেঁতুলগুলো এই যে তেঁতুলগুলো যেগুলো হয় আর কি, এগুলো এমনি পড়ে যায়, কেউ ওঠে তোঠে না। তো আর এই তেঁতুল গাছগুলোতে জিন বা ভূত আছে কিনা এমনও কোনো আসলে অস্তিত্ব বা এমন কোনো নজির ওনারা কেউ পান নাই, এমনটাই বলেন যে এখানে কোনো কিছু আছে কি নাই, কেউ কিছু দেখেও নাই। তো মানে পুরনো তেঁতুল গাছ আর কি। সারাদিন এই তেঁতুল গাছের নিচে এলাকার ছেলেপেলেরা এসে হাওয়া বাতাস খায়, তবে রাতের বেলার দিকে কেউ একটা আসে না। যদিও বা কেউ আসে, তবে একা আসে না, একসাথে 2-3 জন যায়। তো উনি ওনার বোনের বাড়ি থেকে আসার সময় ওই তেঁতুল গাছের কাছে আসতেই ওনার কেমন যেন ভয় লাগছিল। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই নাকি সন্ধ্যা হয়। হঠাৎ দেখেন তেঁতুল গাছের পেছন থেকে একটা কালো ধোঁয়ার মতো কি যেন একটা বেরিয়ে ওনার দিকেই আসছে, আর উনি তখন আর হাঁটতে পারছেন না, মনে হচ্ছে ওনার পা দুটো যেন কেউ শেকল দিয়ে বেঁধে ফেলেছে। কালো ধোঁয়ার কুণ্ডলিটা ঘুরতে ঘুরতে ওনার কাছে এসে মিলিয়ে গেল, কিছুই বুঝতে পারলেন না যে হলোটা কি। এরপর ওনার আর কিছুই মনে নাই, বাকি কথাগুলো উনি শুনতে পারেন ওনার বড় ভাইয়ের মুখে। ওনার বড় ভাই যিনি শহীদুল ভাই, উনি দেখেন যে রাত হয়ে যাচ্ছে, এদিকে উনি বাড়িতে আসছেন না, মোবাইল ফোনে ওনাকে পাওয়া যাচ্ছে না। তখন শহীদুল ভাই উনি তো জানেনই যে উনি শামীম ভাই বোনের বাড়িতে গিয়েছেন, তখন এই শামীম ভাইকে খোঁজার জন্য বোনের বাড়ির দিকে রওনা দিয়েছেন। উনি ভেবেছেন রাত্রে কি ওইখানেই থাকবেন কি থাকবেন না, রে এত কাছের রাস্তা, থাকারও তো কথা না, চলে আসারই কথা। তখন উনি যখন মানে রওনা দিলেন ওই রাস্তা দিয়ে, উনি নাকি গিয়ে দেখেন এই শামীম ভাই তেঁতুল গাছের যে গোড়া রয়েছে এই গোড়ায় বসে বসে ঘুমাচ্ছেন, অজ্ঞান না উনি ঘুমাচ্ছেন। এরপর ডাকাডাকি করার চেষ্টা করলেন, উনি উঠলেন, ওঠার পর বললেন যে চল বাড়িতে চল। তখন নাকি এই শামীম ভাই বলছিলেন আমি চলে যাব, আমি নিয়ে যাব, এরকম কথা বলতেছেন আর কি। এরপর ওনাকে ধরে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসছেন। এরপর তো উনি ওই একই কথাই বলতেছেন বাড়িতে আসার পরও, চলে যাব, নিয়ে যাব, এরকম কথা বলতেছেন আর কি। বাড়ির লোকজন তো বুঝতে পারলেন যে কিছু একটা হয়েছে। তখন এই শহীদুল ভাই উনি পার্শ্ববর্তী গ্রামের একজন নাম করা রাকি, যিনি আবার জিন ছাড়ানোতে খুবই পারদর্শী, এমন একজন হুজুরকে নিয়ে আসেন। উনি আসেন, আসার পর উনি বলতেছেন মানে দেখ স্বামী ভাইকে দেখে বলতেছেন যে আরে এই জিনিসটা এর কাছে কিভাবে আসলো, বুঝতে পারলাম না। তো এটা বলার পর স্বামী ভাইকে উঠানের মাঝখানে নিয়ে আসা হয়, একটা শীতল পাটি বিছিয়ে এটার উপর ওনাকে বসানো হয়। এরপর শামীম ভাইয়ের হাতের কনিষ্ঠ আঙ্গুলে চাপ দিয়ে ধরে বিসমিল্লাহ বলে উনি সূরা পড়তে থাকেন। তখন নাকি হুজুরের সামনেই উনি তো বসেছিলেন, বসেই নাকি শামীম ভাই ঘুমিয়ে পড়েন। এরপর শামীম ভাইয়ের ভেতর থেকে একটা মহিলা কণ্ঠে একজন কথা বলতে থাকে। হুজুর প্রথমে বলল, এ কিরে তুই এখানে কিভাবে আসলি? তখন ওই জিনটা বলছে যে, হুজুর মশাই আপনি আছেন কেমন? হুজুর বললেন, আমি তো আসি ভালোই, কিন্তু তুই কেন আবার এর পিছে আসলি বলতো? তখন ওই জিনটা বলে, দেখেন হুজুর, আমি একজন অসহায় মহিলা জিন, আমি কাউকে কিন্তু ধরি না, কেউ বলতে পারবে না আমি কখনো কাউকে ভয় দেখিয়েছি। তখন হুজুর বললেন, তাহলে ওকে ধরলি কেন? তখন ওই মহিলা জিন বলে, আমি আসলে অনেকদিন ধরে অভুক্ত ক্ষুধার্ত, তবুও কাউকে আমি বিরক্ত করি না, কারণ আমার একটা সীমাবদ্ধতা আছে, আমি এই নির্দিষ্ট এলাকার বাইরে কোথাও যেতে পারি না। এরা দুই ভাই মিলে গরু নিয়ে আসছিল, তা আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমি এই এলাকার বাইরে কিছু করতে পারি না, যেতেও পারি না। ওরা কি করলো, ওরা আমার থাকার জায়গাটায় জল বিয়োগ করলো, আমার আর কোথাও যাওয়ার জায়গা নাই, এই একটাই জায়গা। আমি ওদেরকে একটু ভয় দেখাতে চাইছিলাম, বাড়ি পর্যন্ত আসলাম, কিন্তু ওরা কি করলো, ওরা এটো পানি আমার শরীরে ছুড়ে মারলো। এই কাজটা কি ঠিক হয়েছে? হুজুর বলেন, না ঠিক তো হয় নাই, কিন্তু তুমি কিভাবে আসছিলে? তখন ওই জিনটা বলছে, আমি তো বিড়ালের রূপ নিয়ে আসছিলাম। তখন হুজুর বলতেছে, বিড়ালের রূপ নিয়ে তুমি আসছো, আসলে ওরা তো বুঝতে পারে নাই। তখন ওই জিনটা বলছে, বুঝুক আর না বুঝুক, এভাবে কি কোন প্রাণীর গায়ে এটো পানি ছুড়ে দেয়া কি ঠিক? হুজুর বলতেছে, না আসলে তোমার কথায় যুক্তি আছে, আসলে তো ঠিক না, ও তো অন্যায় করে ফেলছে। তখন ওই জিনটা বলে যে, এই এটো পানি ছুড়ে দেওয়ার কারণে আমার তো আরো রাগ হয়ে যায়, তখন আমি ওদের একটা গরুকে মেরে ফেলি। আর ও যখন আবার তেঁতুল গাছের ওই দিক দিয়ে আসতেছিল, ওই তুলা গাছের কাছাকাছিও চলে আসে, যেহেতু এইটুক এরিয়ার মধ্যে আমি ঘুরে বেড়াই, তখন আমি ওকে আসর করি। তখন হুজুর বলে, আচ্ছা তুমি বারবার বলতেছো যে তুমি এই এলাকা ছেড়ে অন্য কোথাও যেতে পারো না, তুমি এখানে আসলা কিভাবে বলো তো? তখন ওই মহিলা জিনটা একটা করুণ কাহিনী বলে। ওই মহিলা জিন বলে, 1980 সালে অন্য এলাকার একজন ব্যক্তি, সে ছিল একটা কবিরাজ, মানে এই এলাকার কাছাকাছি আর একটা এলাকায় এক কবিরাজ বাস করত, তার নাম ছিল অহিদ কবিরাজ। সে ভালো খারাপ জিন, মানে ভালো হোক খারাপ হোক বিভিন্ন ধরনের জিনকে সে বন্দি করে নিজের কাছে রাখত, আর ওই জিনদেরকে দিয়ে অনেক খারাপ কাজ করাত। ওই মহিলা জিন জানায় যে এই ওহিদ কবিরাজ একবার একজোড়া জিনকে বন্দি করে, এরা ছিল স্বামী স্ত্রী, এই স্ত্রী জিনটা হচ্ছে এই মহিলা জিন। তবে এই মহিলা জিনটাকে দিয়ে সে তেমন কোনো কাজ করাত না, তবে তার স্বামীকে দিয়ে নাকি অনেক খারাপ কাজ করাত, স্বামীটা করতে চাইতো না, কারণ তার স্বামী ভালো ছিল। একবার কি হলো, একটা নবজাতক শিশুকে মেরে ফেলার জন্য সে এক লোকের কাছ থেকে অনেকগুলো টাকা গ্রহণ করে। এরপর নাকি এর স্বামীকে নির্দেশ দেয় যে, তুই এক্ষুনি যা ওই নবজাতককে গলা টিপে মেরে আসবি, অথবা পানিতে ডুবিয়ে মেরে আসবি। সে এই কাজটা করতে চায় না, তারপরও নাকি ভয় ভীতি দেখায়, না করলে মেরে ফেলবে। এরপর এই মহিলা জিনের স্বামী সেই নবজাতকের কাছে যায়। নবজাতকের চেহারাটা নাকি এতটাই সুন্দর ছিল, মায়াবী ছিল, এই কাজটা সে আসলে করতে পারে নাই। সে ফেরত আসে, এসে বলে যে, আমি এই কাজটা করতে পারলাম না, এই বাচ্চাকে মারা আমার পক্ষে সম্ভব না। ওই ওহিদ কবিরাজ এই কথা শোনার পর নাকি এতটাই ক্ষিপ্ত হয়েছিল, সাথে সাথে এই মহিলা জিনের স্বামীকে সে আগুনে জ্বালিয়ে ছাই করে দেয়। আর এই মহিলা জিনকে এই তুলা গাছের সাথে এমনভাবে বন্দী করে দেয় যে সে এই তুলা গাছ এবং আশেপাশের জায়গা ছাড়া কোথাও যেতে পারবে না, আর তার আত্মীয় স্বজনদের সাথে এমনভাবে একটা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, এমন একটা পর্দা ফেলে দেয় তার আত্মীয় স্বজনরা তাকে খুঁজে পাবে না। এভাবেই সে এই এলাকায় বন্দী জীবন পার করছে। তার কোনো সন্তানাদি নাই, তার স্বামীকে মেরে ফেলেছে, সে তার আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করতে পারে না। আর জিনটা অপেক্ষায় আছে কখন অনেক শক্তিশালী একজন রাকি আসবেন, তার মাধ্যম দিয়ে হয়তোবা এই মহিলা জিনটা মুক্তি পাবেন। এখন যে হুজুর আসে তার পক্ষে সেটা করা সম্ভব না, এটা ওই মহিলা জিন বুঝতে পেরেছিলেন যে সাধারণ কোনো হুজুর দিয়ে, সাধারণ কোনো রাকি দিয়ে এই কাজ হবে না, এই কাজের জন্য আরো অনেক উঁচু স্তরের রাকি লাগবে। মহিলা জিন তার সাথে ঘটে যাওয়া করুণ কাহিনীটা বলেন। তখন হুজুর বুঝতে পারেন যে আসলেই তার সাথে যেটা হয়েছে এটা খুব খারাপ হয়েছে, এখন তাকে তো উনি এখান থেকে মুক্তি দিতে পারছেন না। তখন কি আর করা, হুজুর বলেন যে যা হওয়ার তো হয়ে গেছে, তুমি আর এদেরকে কষ্ট দিও না, এরাও তো আসলে এরকম ধনী মানুষ না, গরিব মানুষ, এই যে গরুটাকে মেরে ফেললা, এটা কি ঠিক হইল? যাই হোক, যা হওয়ার তো হয়েই গেছে, এখন বলো কি করলে তুমি চলে যাবা। তখন ওই জিনটা বলে যে হ্যাঁ আমি চলে যাব, যেহেতু এতদিন আমি কোনো মানুষের তেমন কোনো ক্ষতি করি নাই আর ক্ষতি করার ইচ্ছাও নাই, তবে আমি খুশি হব এই শামিম ছেলেটা ও বেশ কিছু বছর যেন কোনো রঙিন কাপড় না পরে, ও কালো কাপড় পরলে আমি খুশি হব। এক দামে চারটি কালো মুরগি, মোরগ না মুরগি, আগামী শনিবার সন্ধ্যায় মাগরিবের আজানের পর ওই গাছের নিচে আল্লাহর নামে জবাই করে দিয়ে আসতে হবে। চারটি হাঁসের ডিম, যেগুলো সাদা হতে হবে, এরকম চারটি হাঁসের ডিম ওখানে রেখে আসতে হবে, আর একটি কালো শাড়ি এক দামে কিনে ওই গাছের নিচে রেখে আসতে হবে। আর এটাও নাকি ওই মহিলা জিনটা বলে দেয় যে শামিম ভাইয়ের বয়স 36 বছর হওয়ার আগ পর্যন্ত উনি বিয়ে করতে পারবেন না, আর এভাবেই উনি ড্রেসগুলো মেইনটেইন করে যাবেন এই সময় পর্যন্ত। তো এরপরে ওই জিনকে বলে দেওয়া হয় তোমার সবগুলো শর্তই আমরা মেনে নিলাম, আমরা রাজি। এরপর শামিম ভাইকে ছেড়ে দিয়ে ওই জিনটা চলে যায়। এরপরে আর কোনো ধরনের কোনো সমস্যা আসলে হয়নি, কেননা ওই জিনটা যাই বলেছিল সবকিছুই করা হয়েছিল, আর সেই অনুযায়ী মূলত এই যে ড্রেসটা, এই ড্রেসটা উনি পরছেন। এই ড্রেসটা পরা ওই জিনটা বাধ্যবাধকতা ওইভাবে করে না দিলেও জিনটা বলেছিল যে সে এটা পরলে খুশি হবে, এখন যেহেতু খুশি হবে বলেছে, কোনো কারণে হয়তোবা কোনো একটা প্রোগ্রামে কোনো অনুষ্ঠানে রঙিন কাপড় সে পরতেই পারে, ভুল হইতেই পারে, তখন আবার কোনো সমস্যা হয় কি না, আর দেশে থাকলেও কখন কি হয়ে যাবে, কোন ভুল হয়ে যাবে, এই কারণে উনি মূলত প্রবাস জীবনে চলে আসছেন। আর ওনার কালো কাপড় পরার কারণ মূলত এটাই, এটাই উনি জানিয়েছেন। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে মানুষের জীবনে অনেক কিছু ঘটে যায় যা আসলে আমাদের অনাকাঙ্ক্ষিতই থাকে, শুধু আমাদের সাথেই যে ঘটে তা না, জিনেদের সাথেও কিন্তু অনেক কিছু ঘটে যায় যেটা তারাও বুঝতে পারে না। আমরা যেমন জিনেদেরকে দেখলে ভয় পাই, জিনেরাও অনেক তান্ত্রিক কবিরাজ দেখলে ভয় পায়, কেননা তারাও কিন্তু জিনেদের অনেক ক্ষতি করে, বন্দি বানিয়ে অনেক কাজ করিয়ে নেয়, মুক্তি দেওয়ার কথা বলে আর মুক্তি দেয় না। তো এটাই ছিল ঘটনা। আর মামুন ভাই জানিয়েছেন যে মালয়েশিয়ার বর্তমানে কোথায় আছেন, উনি বেশ কিছুদিন ধরে শামিম ভাইয়ের সাথে দেখা হয় না, উনি যখন খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিলেন উনি জানতে পারলেন যে বর্তমানে উনি মালয়েশিয়ার একটি জেলে রয়েছেন, কেননা ওনার যেই কাগজপত্র এগুলোর ডেট এক্সপায়ার্ড হয়ে গিয়েছিল, এই কারণে পুলিশ তাকে ধরে ফেলে। এখন উনি জেলেই আছেন, হয়তোবা অল্প কিছুদিনের মধ্যে ওনাকে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হবে। আসলে প্রবাস জীবনে যারা রয়েছেন প্রতিনিয়ত তাদেরকে অনেক সংগ্রাম করতে হয়, মালয়েশিয়াতে প্রতিনিয়ত আমাদের বাংলাদেশি ভাইয়েরা এরকম যুদ্ধ করেই চলছেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা কাজ করে যাচ্ছেন শুধু পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য, বৈধভাবে কাজ করতে গিয়েও কাগজপত্রের ডেট যখন ফেইল হয়ে যায় তখন সেগুলো আবার রিনিউ করতে গেলেও সময় লাগে, এর মধ্যে আবার পুলিশ ধরে ফেলে আবার বিপদ, এরকম অনেক সমস্যা প্রতিনিয়ত ফেস করতে হয়। আর এই ঘটনার একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রাতের বেলা এলোমেলো ভাবে আমরা পানি ফেলব না, আর কোন প্রাণীর গায়ের উপর তো অবশ্যই ফেলব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের এবারের এপিসোডের পাঁচটি ঘটনা তো শেয়ার করলাম, এখন চলে যাব আমাদের এবারের এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, ফেসবুক পেজে আপনারা কমেন্ট করতে পারেন, আর এই ভিডিও লাইক বাটনে কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই কারণে যে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে যেন আপনার দহর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে। প্রিয় লিসেনার, চলুন চলে যাই আমাদের এবারের থার্সডে নাইটের 181তম আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, শুরু করছি আমাদের এবারের থার্সডে নাইটের 181তম আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনা। এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম রাকিব হাসান। ওনার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শৈলাট গ্রামে। ওনারা পরিবার সহ বর্তমানে ঢাকার মিরপুরে বসবাস করছেন, আর ঘটনাটি ঘটেছিল গাজীপুরেই। ওনার মা বাবার বিয়ে হয় 2001 সালে। ওনার বাবার নাম আনিসুজ্জামান। 2001 সালে ওনার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষের স্টুডেন্ট ছিলেন। যখন ফাইনাল পরীক্ষা শেষ করলেন, অর্থাৎ অনার্স ফাইনাল পরীক্ষা ওনার হয়ে গেল, তখন উনি বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে উনি বিয়ে করবেন। ওনারও মতামত নেওয়া হয়, উনিও তাতে সম্মতি দেন। এরপর অতি অল্প সময়ের মধ্যেই বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়। আর ওই বাড়িতে যে কয়েকজন লোক ছিলেন হচ্ছে এই রাকিব হাসান ভাইয়ের দাদি আর ওনার এক ফুপু। রাকিব হাসান ভাইয়ের দাদা কিন্তু আগেই মারা গিয়েছিলেন, যেহেতু দাদি অধিকাংশ সময় একাকিত্ব অনুভব করতেন, এই কারণে ওনার বাবাকে বিয়ে দেওয়ার চিন্তাটা আসে। ওনার বাবাও রাজি হয়ে গিয়েছিলেন, তো বিয়েও দেয়া হয়। বিয়ের পর থেকে তো দেখা যাচ্ছে যে উনি চাকরির যে চেষ্টা, যেহেতু অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছেন, আবার মাস্টার্স করতে হবে, আবার চাকরির চেষ্টাও করতে হবে, তো উনি তো ওনার মতো করে চাকরির চেষ্টা করছিলেন। এদিকে রাকিব হাসান ভাইয়ের মা, উনি তো তার শ্বশুরবাড়িতে আছেন, সবকিছু ঠিকঠাকই চলছিল। একবার হয় কি বাড়িতে একটা ছোটখাটো প্রোগ্রাম করা হবে, মানে ঘরোয়া পরিবেশে কিছু খাবার দাবারের আয়োজন থাকে না, ওই রকম আর কি। তো ওই ফুপু এবং ফুপুর হাজবেন্ড তারা আসছেন, তারা তো সবসময় থাকেন না, তারা আসছেন। তো এরপরে হয় কিছু আয়োজন চলছিল, ওই দিন আবার রাকিব হাসান ভাইয়ের বাবারও আসার কথা, তো উনি রওনা দিয়েছেন। তখন তো মোবাইল ফোন এতটা অ্যাভেলেবল না, সবার কাছে মোবাইল ফোন নাই, তবে বিভিন্ন জায়গায় মোবাইল ফোনের দোকান রয়েছে, অনেকে ফোন করে জানিয়ে দেন যে তারা কখন আসবেন কি আসবেন না, তখন মানুষ মারফত সেই ফোনের দোকানদার আবার খবর পাঠিয়ে দেন। তো ওই সময় কিন্তু মোবাইল ফোনটা সবার হাতে হাতে এভাবে পৌঁছায় নাই, তবে মোবাইল ফোন অনেকের কাছেই ছিল, ছিল বলতে যারা বিশেষভাবে মোবাইল ফোন চালাতে পারেন, অর্থাৎ ওই সময় তো কল রেটও বেশি ছিল, সবাই মোবাইল ফোন ইউজ করত না। ওনার বাবা যে রওনা দিয়েছেন এটা জানতেন পরিবার থেকে, তবে কোথায় আছেন তারা তো খোঁজ খবর নিতে পারছেন না। এদিকে উনি যে রওনা দিয়েছেন ওনার ফিরতে বেশ রাত হয়ে যাচ্ছিল। যে ফুপু আসছেন, ফুপুর হাজবেন্ড আসছেন, এদিকে এই রাকিব হাসান ভাইয়ের বাবা উনি যখন ফিরছিলেন ওনারও দেরি হচ্ছে, তখনও কিন্তু রাকিব হাসান ভাই উনি হন নাই, অর্থাৎ উনি পৃথিবীতে আসেন নাই তখনও। যেহেতু দেরি হচ্ছে এখন কি করা যায়, তখন দাদি বলেন আচ্ছা ঠিক আছে, ওর তো আসতে দেরি হচ্ছে, তো এই যে ওনার যে মেয়ে আর হচ্ছে মেয়ের হাজবেন্ড, সে এই রাকিব হাসান ভাইয়ের মায়ের যে ঘরটা এই ঘরে ঘুমাক। এরপরে ওনারা ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। এদিকে রাকিব হাসান ভাইয়ের বাবা উনি আসছেন তো আসছেনই, কিন্তু খোঁজ খবর হচ্ছে না যে কত দূরত্বে উনি আছেন। রাকিব হাসান ভাইয়ের মা উনি আর একটা ঘরে গিয়ে শুয়ে পড়েন। অনেকক্ষণ ঘুমিয়েছেন উনি, কতক্ষণ ঘুমিয়েছেন এটা ঠিক বলতে পারেন না। তারপর উনি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। তো ওয়াশরুমটা ছিল ওনাদের ঠিক ঘরের পেছনে, ওখানে আবার আম গাছ সহ বিভিন্ন ধরনের গাছ ছিল। উনি ওয়াশরুমে গিয়েছেন, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে যে কলপার, ওই কলপারে এসেছেন। কলপারে এসে যখন হাত মুখ ধুচ্ছেন, ওই সময় দেখেন যে এই কলপারের সাইডে আর একটা গাছ রয়েছে, ওই গাছের ডালে কিছু একটা বসেছিল। মনে হলো এক ডাল থেকে আর এক ডালে লাফ দিয়ে চলে গেল। অনেক সময় দেখা যায় যে বানর যখন এক ডাল থেকে আর এক ডালে লাফ দিয়ে চলে যায়, তখন কিন্তু যেই ডাল থেকে লাফ দিয়ে চলে যায় সেই ডালটাও নড়ে ওঠে, আবার যেই ডালে গিয়ে বসে সেটাও নড়ে ওঠে। ওরকম কিছু মনে হলো যে বড় আকৃতির এরকম বানর জাতীয় কিছু মনে হয় এক ডাল থেকে আর এক ডালে চলে গেছে। গাজীপুর এলাকায় কিন্তু বানরের আনাগোনা দেখা যায়। তো ওনারা এটাই মনে করেছেন, বা উনি এটাই মনে করেছেন যে এরকম কিছু হবে আর কি, এটা নিয়ে উনি খুব বেশি ভাবেন নাই। এরপর ঘরে চলে যান, তার কিছুক্ষণ পর ফজরের আজানও দিয়ে দেয়। এরপর রাকিব হাসান ভাইয়ের বাবা চলে আসেন। তো উনি এই বিষয়টা তো আসলে ওইভাবে পাত্তা দেন নাই, কারণ এটা পাত্তা দেওয়ার কথাও না। রাতের বেলা দেখা যাচ্ছে যে পেঁচা কিন্তু এরকম বসে আবার উড়ে চলে যায়, এটা আহামরি ওরকম কোনো বিষয় না। পেঁচার সাইজ অনেক সময় অনেক বড় হয়ে থাকে, সেও যদি উড়ে এক ডাল থেকে আর এক ডালে গিয়ে বসে, আবার বাদুরও বসতে পারে, সুতরাং এটা অস্বাভাবিক তো কিছু না। তো এইভাবেই চলে যাচ্ছিল। ওনার বাবা আসার দুই দিন পর আবার ঢাকাতে চলে আসেন। ওনার বাবা কিন্তু ভালো একটা চাকরিও পেয়ে গিয়েছিলেন, যেহেতু পোস্টিংটা অন্য জায়গায়, এই কারণে উনি তো বাসার থেকে আসা যাওয়া করে উনি চাকরিটা মেনটেন করতে পারবেন না, এই জন্য বাড়ির থেকে ওনাকে বাইরেই থাকতে হতো, অর্থাৎ ঢাকাতে থাকতে হতো। এর কয়েকদিন পর ঘটে আর একটা ঘটনা, সেটা হচ্ছে যে উনি রাতে শুয়ে আছেন, তখন কিন্তু গরমের সময়, প্রচন্ড গরম পড়েছে। তখন রাকিব হাসান ভাইয়ের মা উনি ঘরের জানালা খুলে দিয়ে শুয়ে আছেন। রাত তখন অনেক হয়েছে, কয়টা বাজে এটা ওনার ঠিক মনে নাই। ঘরের মধ্যে হারিকেন ছিল, হারিকেন আলোটা কমিয়ে দিয়ে আফসা আলো ঘরের মধ্যে ছিল, তো উনি ঘুমিয়ে আছেন। ওই দিন আবার ঘুট ঘুটে অন্ধকার ছিল, মানে আকাশে চাঁদও ছিল না, অমাবস্যা নাকি অন্য কোনো কিছু বোঝা যাচ্ছিল না। তাছাড়া আশেপাশে তো গাছপালা আছে, চাঁদের আলো থাকলেও ওভাবে আসলে স্পষ্টভাবে কোনো কিছু বাইরে দেখাটা মুশকিল হয়ে যায়, তবে চাঁদের আলো থাকলে কিছুটা বোঝা যায় বাইরে আর কি। তো ঘুট ঘুটে অন্ধকার ছিল, চাঁদের আলো ছিল না, ওনার ঘুম ভেঙে যায় কোনো একটা কারণে। ঘুম ভাঙার পর ওনার কাছে মনে হলো জানালার শিক ধরে কেউ একজন দাঁড়িয়ে আছে। উনি এটা যখন ফিল করেছেন ধর্মর করে উঠে বসেছেন। এরপর উনি জিজ্ঞেস করেছেন, এই কে? তখন আবার ওই জানালার কাছে দাঁড়িয়ে থাকা ওই জিনিসটা তার নাম ধরে ডেকেছে, আমি তোমার ভাই। তখন রাকিব হাসান ভাইয়ের মা চিন্তা করছেন যে আমার ভাই এত রাত্রে জানালার শিক ধরে এখানে দাঁড়ায় থাকবে নাকি। তখন উনি আবার বলছেন, এই বলো তো, ঠিক করে বলো তুমি কে। তখন ওই জিনিসটা বলতেছে, আমি তোমার ভাই। এই বলেই নাকি দুই হাত জানালার শিক দিয়ে ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে হাত লম্বা করে এই রাকিব হাসান ভাইয়ের মাকে ধরার চেষ্টা করছে। উনি তো বিছানা থেকে নেমে ঘরের এদিক ওদিক ছড়াছড়ি করছেন, কারণ ওই হাত দিয়ে তাকে ধরার চেষ্টা করছে, কিন্তু বডিটা কিন্তু বাইরেই রয়েছে, হাত লম্বা করে তাকে ধরার চেষ্টা করছে আর উনি এদিক ওদিক ছড়াছড়ি করছেন, নড়াচড়া করছেন, মুভমেন্ট করছেন আর কি। এক পর্যায়ে রাকিব হাসান ভাইয়ের মা উনি চিৎকার বলে রাজ্জাক বলে একটা ডাক দেন। এই রাজ্জাক হচ্ছেন রাকিব হাসান ভাইয়ের চাচা, কারণ ওনার দুইজন চাচা রয়েছে। তো ওই চাচাকে উনি ডাক দেন, আর একজন চাচা রয়েছে হারুন। তো ওই রাজ্জাক বলে ডাক দিয়েছেন, ওই ডাকে বাড়ির অন্য সবাই উঠে যায় আর তখনই ওই অভাবটা চলে যায়। রাকিব হাসান ভাইয়ের দাদি, তারপরে চাচারা, ওনারা তো চলে আসেন। তারপর উনি দরজা খুলে দিয়েছেন, এরপরে কি হয়েছে বললেন। তারপর ওই দাদি জিজ্ঞেস করছেন যে ওইটার আসলে চেহারা কেমন, তুমি কি দেখতে পেয়েছো? তখন রাকিব হাসান ভাইয়ের মা বলেছিলেন যে না, চেহারা ওইভাবে দেখতে পাইনি, তবে মনে হচ্ছিল এটা একদম কুচকুচে কালো আর শরীরে অনেক লোম রয়েছে, এতটুকু উনি বলতে পেরেছিলেন। এরপরে আরো একটা দিনের ঘটনা, মানে এর কয়েকদিন পরেই ঘটনা, উনি ভোরবেলা উঠেছেন, ভোর বলতে তখন হয়তো বা ফজরের আজান দেয় নাই বা দিবে দিবে ভাব এমন একটা সময় উনি অজু করার জন্য উঠেছেন। তো ওনাদের বাসার পাশে একটা পুকুর ছিল আর কি, উনি যখন উঠেছেন তখন দেখেন যে একটা গোলাকৃতির আলো উড়ে গিয়ে সরাসরি পুকুরের পানির মধ্যে পড়ল। পুকুরের পানিতে পড়ার পর পুকুরের পানি নড়ে উঠল। এর কয়েক সেকেন্ড পর ওই জিনিসটা আবার পানি থেকে উঠে আকাশের দিকে উঠে মিলিয়ে গেল। এটা উনি দেখলেন। তখন আবার এই যে রাকিব হাসান ভাই, উনি ওনার মায়ের গর্ভে এসেছেন, মানে এর ভিতরের কাহিনী বলছি। এরপর ওনাদের এক আত্মীয়, মানে এই দাদির জায়ের একজন আত্মীয়, উনি বেড়াতে আসেন। উনি আবার খুব কামেলদার ব্যক্তি ছিলেন, এই জিন রিলেটেড বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারতেন, ছোটখাটো ট্রিটমেন্ট দিতেন। ওনাকে যখন এই বিষয়টা বলা হয় তখন উনি দুটা দিন সময় নেন, উনি পরবর্তীতে জানাবেন বলে চলে যান। দুই দিন পর উনি আসেন, আসার পর কিছু তথ্য জানান। সেটা হচ্ছে এই যে রাকিব হাসান ভাইয়ের দাদা, দাদার অনুগত সাতটা জিন ছিল। এরা খুব ভালো জিন, কখনো কারো ক্ষতি করত না। তো দাদা যখন মারা যান তখনও কিন্তু ওদেরকে বলে দেওয়া হয় তোমরা কিন্তু এই বাড়ির কারো কোনো ক্ষতি করবে না। ওরাও প্রতিশ্রুতি দেয় যে না, তারা কোনো ক্ষতি করবে না, তারা ক্ষতি করার কোনো ইচ্ছাও পোষণ করে না। এখন হয়েছে কি, এই যে রাকিব হাসান ভাইয়ের মা, উনি তো আসলে এই বাড়িতে বউ হয়ে এসেছেন, অনেক কিছু জানেন না। তো রাতের বেলা উনি যখন ওয়াশরুমে গিয়েছেন, বাইরে বের হয়েছেন, ওই জিনগুলো তো পাহারায় থাকে অনেক সময়, ওরকমই একটা জিন বসা ছিল। এই জিনগুলো আবার সাত ভাই, সাত ভাইয়ের মধ্যে সবার যে ছোট ছোট ভাই, সে ওখানে বসা ছিল। যেহেতু ওই ডালে বসা ছিল আর রাকিব হাসান ভাইয়ের মা ওয়াশরুম থেকে বের হয়ে কলে আসছেন, ওই সময় তো আর ওনার অজু নাই, তখন ওই জিনটা তার দিকে যে নজরটা দিয়েছিল, এই নজরের কারণেই মূলত তার কিছুটা সমস্যা হয়েছিল। আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে উনি যেন ভবিষ্যতে নিজের বিষয়ে খুব সতর্ক থাকেন, এই জন্যই তাকে কিছুটা ভয় দেখানোর চেষ্টা করেছে। কোনো বড় ধরনের ক্ষতি করা তার উদ্দেশ্য ছিল না। কিন্তু ওই যে পুকুরে যে জিনিসটা দেখেছে, এইটা কিন্তু সাত ভাইয়ের কেউ না, মূলত ওই পুকুরে মনসা টাইপের একটা জিন থাকে, সে সেখানে আসে চলে যায়, এরকম আসা যাওয়ার মধ্যে থাকে আর কি। ওই সময় ওই জিনিসটাই পুকুরের পানিতে নেমে আবার উঠে চলে যায়। সেই জিনিসটা অবশ্য ওনার মায়ের তেমন কোনো ক্ষতি করেনি, বা সেই জিনিসটা ওই সময় রাকিব হাসান ভাইয়ের মাকে খেয়ালও করেন নাই। যেই ব্যক্তিটা এই সমস্ত তথ্য দিলেন, উনি এটাও জানান যে এরা কিন্তু যাবে না, এরা এখানেই থাকবে, কারো ক্ষতি করবে না, তবে এই জিনিসটা অন্য কারো উপরে শিফট হবে। কে শিফট হবে? ওই পরিবারের ভাইদের মধ্যে যার প্রথম সন্তান হবে, বড় সন্তান হবে, তার উপর নাকি এরা শিফট হয়ে যাবে যখন তার বয়স 25 বছর হবে। রাকিব হাসান ভাই জানিয়েছেন ওনার বর্তমান বয়স 20 বছর, 25 বছর হলে নাকি এই জিনগুলো ওনার উপর শিফট হবে। তবে তারা কখনো কারো ক্ষতি করবে না, তারা তাদের মতো করেই থাকবে, এটাই নাকি তার দাদার ওসিয়ত ছিল। ঘটনাটা এ পর্যন্তই, এছাড়া ওরকম কোনো ঘটনা ওনাদের সাথে ঘটেনি। প্রিয় লিসেনার্স, আসলে আমরা ঘটনার বিভিন্ন সময় কিছু কিছু কথা বলি। সেটা হচ্ছে যে রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার সময়, বিশেষ করে যে সমস্ত ওয়াশরুমগুলো ঘরের বাইরে হয়ে থাকে, সেক্ষেত্রে সাথে কারো একজন যদি থাকে, সাথে করে নিয়ে যাওয়ার মতো, তাকে নিয়ে যাওয়া। আর বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলে আমরা ঘর থেকে বের হব। এরপর ওয়াশরুমে যাওয়ার যে দোয়া সেটা পরে বের হব, বের হওয়ার সময় যে দোয়া সেটা পরে বের হব। তাহলে দেখা যাবে কি, যে এই যে যেই জিনিসগুলো, এই জিনিসগুলো আসলে আমাদের উপর তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তো আমরা এই জিনিসগুলো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাচ্ছি রাকিব হাসান ভাই সহ যারা আমাদের এবারের এপিসোডে ঘটনা পাঠিয়েছেন, তাদের সকলকে, সকলের জন্য মোবারকবাদ, জাযাকাল্লাহু খাইরন। আর যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন তাদের জন্য জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ, জাযাকাল্লাহু খাইরন। আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করুন, উত্তম রিজিক দান করুন, আমাদেরকে সুস্থ রাখুন, আমাদের পরিবারকে সুস্থ রাখুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। আগামীকাল শুক্রবার ফ্রাইডে স্পেশাল এপিসোড আসতে যাচ্ছে, সেখানে রবি ভাইয়ের ঘটনাও থাকছে। সবাইকে শোনার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দাহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।